মাঝ দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে পিঠের ব্যাগটা বিছানার উপর ছুঁড়ে ফেলল জিৎ। সোফার উপর ছেড়ে দিল শরীরটাকে, হাতটা আর করে রাখল মাথার উপর। একটু দূরেই বিছানার উপর পার্বতী ঘুমোচ্ছিলেন। ছেলের দরজা খোলার আওয়াজেই ঘুম ভেঙেছে। জিতের দিকে একবার তাকালেন। আজ ওর ক্লাস নাইনের হাফ ইয়ারলির রেজাল্ট ছিল, সেখানেই কি গণ্ডগোল হয়েছে? বিছানার উপর পড়ে থাকা ব্যাগটা খুলে রেজাল্ট বার করে দেখলেন পার্বতী সেন। শুধু পাশ নয়, রীতিমতো ভালো নাম্বার পেয়েছে জিৎ। তাও মন খারাপ, হলোটা কি? বিছানা থেকে উঠে ছেলের সামনে এসে দাঁড়িয়ে মাথায় হাত রাখলেন তিনি।
এই বাবু, রেজাল্ট তো ভালো হয়েছে, তাও মন খারাপ কেন রে?
হাত না সরিয়ে জিৎ বলল,
জানি না, ভালো লাগছে না।
স্কুলে ঝগড়াঝাটি করেছিস কারোর সঙ্গে? কেউ কিছু বলেছে? তাহলে?
জানি না মা, আমার কিছু ভালো লাগছে না।
পার্বতীর কপালে চিন্তার ভাঁজ পড়ে। সোফা থেকে উঠতে যাচ্ছিলেন তিনি, হাতে টান পড়ে।
তুমি একটু এখানে থাকো না মা, আমি ঘুমোই।
সোফার উপরেই আর হয়ে শুয়ে পড়েন পার্বতী।
আচ্ছা বেশ, ঘুমো।
কিন্তু তুমি ঘুমোবে না, তুমি ঘুমিয়ে পড়লে আমার ভয় লাগে।
কিসের ভয়?
সেই যে তুমি বলেছিলে না, আমার একটা যমজ ভাই ছিল, সে জন্মের সময় অদৃশ্য হয়ে গেছে, সে রেগে আছে আমার উপর। মা, ও যদি আমার কোনো ক্ষতি করে দেয়?
পার্বতীর মুখটা গম্ভীর হয়ে যায়, দুশ্চিন্তার ছায়া নামে সেখানে। সেটা জোর করে সরানোর জন্যই বলেন,
আচ্ছা বেশ, কিন্তু দুপুরবেলা তো আমার কাজকর্ম আছে বাবু, শুয়ে থাকলে হবে?
অত আমি জানি না, তোমাকে জেগে থাকতেই হবে।
ছেলেকে জড়িয়েই শুয়ে পড়েন পার্বতী, বড় করে দম নিয়ে বলেন,
হ্যাঁ রে, এই যে তোর জন্য এত কষ্ট করি, এত যত্ন আত্তি করি, এর জন্য তুই আমাকে কি দিবি?
তোমার কি চাই বলো?
ভালো করে ভেবে দেখ, পারবি তো দিতে? যা বলবো।
তুমি বলেই দেখো না, আমি এক্ষুনি এনে দেব।
এখন দিতে পারবি না, এখন ওটা দেওয়া অত সহজ নয় রে, যখন বড় হবি তখন বলবো।
তখন যদি ভুলে যাও?
তাহলে মনে থাকতে থাকতে তোর পছন্দের কোনো জায়গায় রেখে দেব, বড় হলে ঠিক খুঁজে পেয়ে যাবে।
জিৎ আর ব্যাপারটা নিয়ে মাথা ঘামায় না, কোনো কারণে ওর মনটা ভালো নেই। ঠিক কি কারণে ও নিজেও জানে না, মন খারাপ থাকলে কেবল ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে, চুপচাপ ঘুমানোর চেষ্টা করে ক্লাস নাইনে পড়া 14 বছরের ঐক্যজিৎ। ঘুমের ঘোরে কয়েকবার পুরনো কথাটাই বিড়বিড় করে।
তুমি কিন্তু জেগে থেকো মা, নাহলে আমার ভয় করবে, খুব ভয় করবে। তুমি জেগে থেকো মা।
গপ্প মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প শায়ক আমানের লেখা জেগে থেকো মা। এটি গপ্প মিলে ঠেকের অরিজিনাল গপ্প। গপ্প শেষে গপ্প মিলের তরফ থেকে আপনাদের জন্য কিছু কথা আছে, তাই একেবারে শেষ পর্যন্ত শুনবেন। কিন্তু এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ, অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক।
মানে আপনি বলতে চাইছেন রোজ রাতেই আপনি আপনার মা পার্বতী সেনকে দেখতে পান কি, তাই তো?
টেবিলের ওপারে বসে থাকা ঐক্যজিৎ সেন ঘাড় নাড়লেন, কঙ্কালের অ্যাস্ট্রের উপরে দামি সিগারেটের ছাই ফেলে বললেন,
একদিন দুদিনের ব্যাপার হলে জিনিসটাকে মনের ভুল বলে উড়িয়ে দিতে পারতাম, কিন্তু নিয়ম করে রোজ ভুল দেখা কি স্বাভাবিক? জানি না, আমার তো সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করা উচিত ছিল।
ঐক্যজিৎ সেন আমার প্রথম হোমরা চোমরা ক্লায়েন্ট,
এমন একজন ইন্টারনেট সেন্সেশন যে কোনোদিন আমার কাছে ভূত তাড়াতে আসবে সে কথা আমি আগে কল্পনাও করিনি। আমার নাম কাত্যায়ন সরকার, বয়স 28, মোটামুটি চেহারা। আমি যখন ক্লাস 10 পড়ি তখন আমার মা বাবা দুজনেই একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবা মাকে অবশ্যই খুবই ভালোবাসতাম আমি, বিশেষ করে মায়ের আঁচল নেওয়াটা ছিলাম। একটা পাঞ্জাব লরি ট্যাক্সিটাকে ধাক্কা মারে আর তারপর বাবার মাথা আর মায়ের বুকের উপর দিয়ে চাকা চালিয়ে দেয়। আমার আদরের বাবা মা মিনিটের মধ্যে রক্তের গন্ধ মাখা টুথপেস্টের মতো পড়ে থাকে রাস্তায়। ওই বয়সের একটা ছেলের পক্ষে সেই বিভৎসতা সহজে মেনে নেওয়া সম্ভব নয়, আমিও পারিনি। সেই দুঃখের রেডিয়েশনে মাথার ভিতরে সব গোলমাল পেকে যায়। তখন থেকে নিজের অজান্তেই সিরিয়াসলি ভূত প্রেত তন্ত্র মন্ত্র এসব নিয়ে পড়াশোনা শুরু করি। যেখানে যা পেতাম তাই পড়তাম, যে লোকের খোঁজ পেতাম তার কাছেই ছুটে যেতাম। তারপর থেকেই পাড়ার লোকের ধারণা হয়েছে ভূত তাড়ানোর কিছু তন্ত্র মন্ত্র আমি শিখে ফেলেছি। আমি তাদের বিশ্বাসে খুব একটা ঘা দেওয়ার চেষ্টা করিনি, উল্টে সেটাকেই ক্যাশ ইন করেছি। উচ্চ মাধ্যমিকের পর হুজুগে পড়ে আর কিছু ইংরেজি থ্রিলার ফিলার দেখে আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছিলাম। বলা বাহুল্য তেমন কিছু কায়দা করে উঠতে পারিনি, তবে খেয়াল করে দেখেছি সাইকোলজি নিয়ে পড়াশোনা করে আপনার চাকরি হোক না হোক একটা মাইন্ড রিডার গোছের ইমেজ তৈরি হয়ে যায়। লোকের ধারণা আপনি যেহেতু সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন তাই তাদের মনে এখন কি চলছে, হাজব্যান্ড অফিস কলিগের সঙ্গে শুয়েছিল কিনা, আগামী 2 বছরের মধ্যে বিয়ে হবে কিনা, সব গড়গড়িয়ে বলে দিতে পারবেন। ভূত পাগল বলে একটা ইমেজ আগেই তৈরি হয়েছিল, তার উপর যোগ হল সাইকিয়াট্রিস্টের ছাপ। একটা সরকারি চাকরি জুটিয়েছিলাম, তার সঙ্গে বছরখানেক আগে ফেঁদে বসলাম এই চেম্বারখানা। দু একজন ইউটিউবার এসে ইন্টারভিউ নিয়ে গেছে, চেনা পরিচিত মারফত জনা কয়েক ক্লায়েন্টও এসেছে এর মধ্যে। কাল রাতে হঠাৎ করেই ফোন এলো ঐক্যজিৎ সেনের থেকে, নামটা শুনেই চেনা লেগেছিল। কথা বলে বুঝতে পারলাম এই সেই স্ট্যান্ড আপ কমেডিয়ান ঐক্যজিৎ সেন, ইদানিং কয়েকটা সিনেমায় অভিনয় টভিনয় করেছেন, মূলত কমেডিয়ান। ফোনে ভদ্রলোক এটুকু জানিয়েছিলেন যে তিনি নাকি সম্প্রতি কিছু ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন, তার জন্য আমার সাহায্য দরকার। সেই ঐক্যজিৎ বসে আছেন আমার সামনে। আমি জিজ্ঞেস করলাম, ঠিক কি দেখেন বলুন তো আপনি?
ব্যাপারটা আমারই কানে এসেছিল প্রথমে। আমাদের ঘরের লাগো একটা বারান্দা আছে, সেখান থেকে একটা হাঁপানির আওয়াজ ভেসে আসে। ব্যাপারটা শুরু হয় ওই ধরুন আজ থেকে দিন দশেক আগে। আমরা তখন ঘুমে কাঁদা।
আমরা বলতে?
আমার স্ত্রী চৈতালি, মেয়ে দিয়া আর আমি।
আচ্ছা, তারপর?
ব্যাপারটা আমারই কানে এসেছিল প্রথমে। আমাদের ঘরের লাগাও একটা বারান্দা আছে, সেখান থেকে একটা হাঁপানির আওয়াজ ভেসে আসে। ওই মানে টেনে টেনে কষ্ট করে শ্বাস নেওয়ার শব্দ। আমার মায়ের হাঁপানি ছিল, ঠিক ওই রকম করেই টেনে টেনে শ্বাস নিত।
প্রথম দিনে নিশ্চয়ই সেই সম্ভাবনাটা মাথায় আসেনি?
না, কৌতূহল হতে আমি বিছানা থেকে উঠে গিয়ে বারান্দায় উঁকি দিয়েছিলাম।
আচ্ছা, তারপর কি দেখলেন?
দেখলাম বারান্দায় মায়ের পুরনো কাঠের চেয়ারটার উপরে মা বসে আছেন।
তা আপনার মা কতদিন আগে মারা গেছেন? ঐক্যজিৎ সেন মুখের মধ্যে একটা গোবেচারা ভাব, মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল, সম্ভবত সেটাই তার কমেডির ইউএসপি। তবে মুখের দিকে তাকালে সবার আগে যেটা চোখে পড়ে তা হল ঘন নীল ঝাপসা চোখ আর পাতলা ঠোঁট। গলার আওয়াজ গম্ভীর, কেমন যেন ঝিমানো হাবভাব। এখন অক্টোবর মাস, খুব একটা ঠান্ডা পড়েনি এখনো, এর মধ্যেই গায়ে একটা সোয়েটার চাপিয়ে ফেলেছেন। মাঝে মাঝেই যে রোগে ভোগেন সেটা চেহারা দেখলেই বোঝা যায়।
মা মারা যান তাও 15 বছর আগে। হ্যাঁ, আমার তখন 20-র আশেপাশে বয়স। তবে কি জানেন, মায়ের মৃত্যুটা খুব একটা সহজ ছিল না।
সহজ ছিল না মানে?
ওই শ্বাসকষ্টটা নিয়ে মায়ের একটা ভয় ছিল, শ্বাস আটকে মরে যাওয়াটাকে প্রচন্ড ভয় পেত। সারাক্ষণ ওই ভয় তটস্থ থাকত, হাতের সামনে নেবুলাইজার অক্সিজেন সিলিন্ডার রেডি রাখতে হতো সবসময়।
আচ্ছা, উনি কি শ্বাসকষ্টেই মারা যান?
না, সিলিন্ডার বাস করে। আমি সেদিন বাড়িতে ছিলাম না, একটা কাজে বেরিয়েছিলাম। বিকেলে ফিরে এসে দেখলাম গোটা ফ্ল্যাট আগুন লেগে ঝলসে আছে। মায়ের শরীরটা একেবারে পুড়ে ঝামা হয়ে গেছিল।
আমি কয়েক সেকেন্ড চুপ করে বসে রইলাম। মৃত মায়ের বিভৎস হয়ে যাওয়া শরীর দেখার পর ওই বয়সের কিশোরের মনে কি চলে তা আমি খানিক জানি। লোকটার প্রতি একটা মায়া জন্মাচ্ছে আমার মনের ভিতর।
মারা যাওয়ার সময় মায়ের বয়স ছিল 46। মারা যাওয়ার পরের বছরই আমি বিয়ে করি। দিয়া জন্মায় তার পরের বছর। এতদিন সব ঠিকই চলছিল, হঠাৎ তিন দশেক আগে থেকে এই সমস্যা।
আমার সামনে রাখা একটা টেপ রেকর্ডারে রেকর্ড হচ্ছে ঐক্যজিৎ সেনের বয়ান, সেটার দিকে একবার চাইলাম আমি। আচ্ছা, উনি শুধুই কি চেয়ারেই বসে থাকেন?
বেশিরভাগটাই। সবসময় যে দেখা যায় তা নয়, তবে আমি একাই দেখতে পাই।
আচ্ছা,
আমার মেয়ে বা স্ত্রী কোনোদিন নিজের চোখে দেখেনি। ওরা প্রথমে ব্যাপারটা বিশ্বাস করতে চায়নি, খানিকটা আমার চোখে মুখে ভয়টা দেখেই।
আচ্ছা, মানে আপনার সঙ্গে আপনার মায়ের সম্পর্ক কেমন ছিল বলুন তো? ঐক্যজিতের নরম মুখে একবার হাসি খেলে যায়, নীল চোখ দুটো খানিক ফ্যাকাশে হয়। চেয়ারে হেলান দিয়ে বসেন, গলার স্বর আরও কয়েক পর্দা নিচে নেমে আসে।
আমার বাবা একটা সুতোর কলে কাজ করত, অ্যাক্সিডেন্ট হয়ে বাবা ইনভ্যালিড হয়ে কয়েক বছর পড়েছিলেন। আমাদের সেই সময় ভালো করে খাওয়া যুক্ত না, গরিবের ছেলে বুঝতেই পারছেন। মাই সংসারের হাল ধরেছিল, একটা সেলাই মেশিন ছিল মায়ের, সেটা নিয়ে রাত দিন ঘাড় বুঝে সেলাই করত। আমাকে মানুষ করা থেকে শুরু করে বাবার চিকিৎসা সব কিছু মা একা হাতে সামলাত। সেলাই মেশিনে ওঠানামা করার সুচটাকে মায়ের আঙুলের কাছে চলে আসতে দেখলে ভীষণ ভয় লাগতো আমার। মাকে জড়িয়ে ধরে বলতাম,
তোমাকে আর সেলাই করতে হবে না মা, আমার ভয় লাগে যদি ওটা হাতে ফুটে যায়।
তাহলে তুই ওষুধ লাগিয়ে দিতে পারবি না?
পারবো, কিন্তু তোমার ব্যথা হবে তো।
ওষুধের জন্য আঙুল ঠিক হয়ে যাবে, আর তুই লাগিয়ে দিচ্ছিস বলে ব্যথা কমে যাবে।
তখন থেকে মাকে দেখে আমার মনে হয়েছিল আমার মা সব কিছু পারে, সব কিছুর সঙ্গে লড়াই করতে পারে। মা ছাড়া ছোটবেলায় আমার আর কোনো বন্ধু ছিল না। ছোটবেলায় এমন অবস্থা ছিল যে মাকে ছাড়া আমি ঘুমাতে পারতাম না। আমার ধারণা হয়েছিল মা না থাকলে খারাপ কিছু ঘটবে, কিছু অনিষ্ট হবে, তাই যতক্ষণ না আমি ঘুমাচ্ছি মাকে ঘুমাতে দিতাম না।
মানে বলা যায় যে আপনি একরকম নিজের মায়ের হাতেই তৈরি, তাই তো?
হ্যাঁ, সত্যি বলতে আমার সেন্স অফ হিউমারটা মায়ের থেকেই পাওয়া। মজার মানুষ ছিলেন মা। ছেলেবেলায় যেখানে যত মজার হাসির বই পাওয়া যেত মা আমাকে তাই এনে দিতেন। এই পাগলা দাসু, শিবরাম, সুকুমার রায়। বড় হয়ে আমার গুরুগম্ভীর সাহিত্য পড়তে ইচ্ছা করত, কিন্তু মায়ের তাতে একদম সায় ছিল না। আনন্দ ফুর্তির মধ্যে বড় হওয়ার ফলে এই সেন্স অফ হিউমারটা আমার মজ্জার মধ্যে ঢুকে গেছিল। কমিক টাইমিং, পাঞ্চ লাইন, এসব মায়ের থেকেই শেখা।
তথাদা আজ আমার পাশেই বসেছে, তবে এখনো অবধি কোনো কথা বলেননি। এমনিতে আমি খেয়াল করে দেখেছি তথাদা আমি ছাড়া খুব একটা লোকজনের সঙ্গে কথা বলতে চায় না। তাকিয়ে দেখলাম এখন তথাদা কি যেন ভাবনায় নিমজ্জিত হয়েছেন। আমি চেয়ারটা সরিয়ে নিয়ে একটু এগিয়ে বসলাম। একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আপনার মায়ের সঙ্গে যখন এত ভালো সম্পর্ক ছিল তখন সেই মায়ের প্রেতকে দেখে এত বিচলিত হচ্ছেন কেন? না মানে এতদিন পরে সত্যি যদি মা বারান্দায় এসে বসে থাকে তাহলে মানে আপনার তো তাতে খুশি হওয়ার কথা, তাই না?
ব্যাপারটা অত সহজ নয়, বিশেষ করে আমার বউ আর মেয়ের পক্ষে। মারা যাওয়ার আগে বছর খানেক মা আমাকে সহ্য করতে পারতেন না।
মানে কেন
জানি না, আমার কাছেও সেটা রহস্য। সারাক্ষণ গালাগালি করা, মাঝে মাঝে মারতে আসা, একবার আশবটি নিয়ে গলা কাটতে এসেছিল। তবে মা রেগে থাকলে খুব বেশি চেঁচামেচি করত না, ভীষণ শান্ত হয়ে চেয়ারটার উপর বসে সারাক্ষণ কাঠের হাতলে নখ দিয়ে খামচাতে থাকত।
না দেখুন, মানে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের এরকম সমস্যা হতেই পারে, খুব ন্যাচারাল। কিন্তু যে ছেলেকে এত ভালোবাসতেন তাকে খুন করতে যাওয়াটা, মানে আচ্ছা আপনার কি মনে হচ্ছে, মারা যাওয়ার পরেও আপনার মা রেগে আছেন আপনার উপর?
প্রথম দুদিন ভোরবেলা গিয়ে দেখেছিলাম চেয়ার খালি, পরের দিন চোখে পড়ে চেয়ারের উপরে কয়েকটা আঁচড়ানো নখের দাগ।
নখের দাগ?
আজ্ঞে হ্যাঁ, আমার মা ভীষণ রেগে না গেলে ওরকম করত না। আসলে মারা যাওয়ার কয়েক বছর আগে থেকে মায়ের সঙ্গে আমার সম্পর্কটাও একটু হ্যাঁ কোল্ড হয়ে যায়। উনিও আমাকে সহ্য করতে পারতেন না, আমিও একটু একটু করে সরে যাচ্ছিলাম। ততদিন আমি রোজগার করতে শিখেছি, কেরিয়ার নিয়ে ব্যস্ত, মায়ের ওষুধপত্র কিনতাম আর যা যা লাগে ব্যবস্থা করতাম। হ্যাঁ, তবে ওইটুকুই, সময় দিতে পারতাম না।
আমি টেবিলের উপর থেকে পেনটা হাতে তুলে নিলাম। মানে আপনি বলতে চাইছেন আপনার মৃতা মা এখনো আপনার উপর রেগে আছেন এবং আপনার বারান্দায় এসে বসছেন? কিন্তু একটা কথা, আপনার মায়ের যদি আপনার উপরে রাগ থেকেই থাকে তাহলে সে তো মারা যাওয়ার পর থেকেই জ্বালাবে আপনাকে। হঠাৎ করে এতদিন পর কেন, মানে দশ দিন আগে কি বিশেষ কিছু ঘটেছে?
একেবারেই না।
মায়ের ওই চেয়ারটা বারান্দায় কতদিন হল রেখেছেন?
ধরুন এই বছর খানেক।
আচ্ছা, এই হঠাৎ রেগে যাওয়া ছাড়া আপনার মায়ের আর কিছু নিয়ে কি ক্ষোভ ছিল আপনার উপর?
ক্ষোভ বলতে একটা ব্যাপার মনে পড়ছে, তবে জিনিসটা এতটাই সিলি।
হোক না, বলুন সেটা কি।
মায়ের একটা ইচ্ছা আমি পূরণ করতে পারিনি। ছোটবেলায় মা হামেশাই আমায় বলতো,
তোর জন্য যে এত কষ্ট করি তার প্রতিদান কি দিবি তুই?
আমি বারবার জিজ্ঞাসা করতাম, মা কোনোদিন বলতে চাইনি, শুধু বলতো বড় হলে বলবো। বলার ধরনে বুঝতে পারতাম জিনিসটা মায়ের কাছে ইম্পর্টেন্ট। তবে আমি কলেজে উঠে যাওয়ার পর জানি না কেন ব্যাপারটার কথা একেবারেই ভুলে গেছিল মা।
আচ্ছা,
মাঝে মাঝে বলতো আমার প্রিয় কোনো জায়গায় লিখে রেখে দেবে।
সেই প্রিয় জায়গা আপনি বড় হয়ে খুঁজে পাননি, তাই তো?
আসলে আমাদের ফ্ল্যাটটা পুড়ে গেছিল, তো বেশিরভাগ জিনিসই ঝলসে গেছিল, মানে খুঁজে দেখার সুযোগ হয়নি আর, জানতে পারিনি বলে ইচ্ছে পূরণটাও হয়নি। তো সেটাকে যদি ক্ষোভ হিসেবে ধরেন,
এটার জন্য আপনার মায়ের আত্মা কুপিত হয়েছে বলে তো মনে হয় না। আর কিছু?
আর একটা ব্যাপার আছে বটে, হ্যাঁ, সেটা এটার মতো নিরীহ নয়।
কিরকম?
আমার মা ছোটবেলা থেকে একটা অদ্ভুত কথা বলতো, বলতো আমার নাকি এক যমজ ভাই আছে, দুজনে একই সঙ্গে জন্মেছিলাম, আমি বেঁচে গেছিলাম, সে হাওয়ায় অদৃশ্য হয়ে গেছিল। সে নাকি মাঝে মাঝে মায়ের স্বপ্নে এসে হুমকি দেয় যে একদিন সে আমাকেও মেরে ফেলবে।
ইন্টারেস্টিং, ভাবলাম ভদ্রমহিলা কি প্রকারান্তরে স্প্লিট পার্সোনালিটির কথা বলছিলেন? ঐক্যজিৎ সেনের স্প্লিট পার্সোনালিটি আছে, ভালো করে লোকটাকে নিচ থেকে উপলব্ধি দেখলাম আমি, বুঝেছি। কিন্তু এখন আমাকে কি করতে বলছেন?
দেখুন, আমি জানি কোন সাইকিয়াট্রিস্টের কাছে গেলে আমাকে ওষুধপত্র দিত, মায়ের ব্যাপারটা বিশ্বাসই করতে চাইত না। আপনার কাছে এসেছি কারণ,
কারণটা বুঝেছি, আপনি বলে যান।
হ্যাঁ, নিজেকে নিয়ে সেরকম সমস্যা কিছু নেই আমার, কিন্তু চৈতালি আর দিয়া ভয় পেয়ে গেছে, রাতে ঘুমাতে পারছে না, শরীর খারাপ করছে ওদের। আমি শুধু এটুকু জানতে চাই এতদিন পর মা আমার কাছে কেন আসছে, আর যদি কোনোভাবে ব্যাপারটার একটা সমাধান।
দেখুন, মানে গোটা ব্যাপারটা আদৌ অলৌকিক কিনা সেটা আগে নিশ্চিত হওয়া দরকার, বুঝলেন তো? এমনও হতে পারে সমস্তটাই আপনার মনের ভুল। না মানে সবার আগে আপনার বাড়িতে একবার আমাকে যেতে হবে, আপনার স্ত্রী আর মেয়ের সঙ্গে একটু কথা বলা দরকার।
ওকে, বেশ, তো আগে থেকে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনার পেমেন্টটা?
চেয়ার থেকে উঠে এসে তার কাঁধে একটা হাত রাখলাম আমি। সেসব পরে হবে না হয়। আপাতত পকেট থেকে ফোনটা বের করে ওপর দিকে তুলে ধরলাম, একটা সেলফি তুলে রাখি, মানে অফকোর্স ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে অন্তত লোককে বলতে পারবো ঐক্যজিৎ সেনের সঙ্গে একটা ছবি তুলেছি। হ্যাঁ, ভদ্রলোক খুশি হলেন কিনা বুঝতে পারলাম না, ক্যামেরার দিকে চেয়ে একটা নেকি হাসি হাসলেন। একটু আগে কথা বলতে বলতেও হেসেছিলেন, দুটো হাসির মধ্যে খুব একটা পার্থক্য নেই। ফোনটা জিন্সের পকেটে গুঁজতে গুঁজতে লোকটার দিকে চেয়ে বললাম, বেশ দেখা হচ্ছে তাহলে। ঐক্যজিৎ সেন ঘর থেকে বেরিয়ে যেতে আমি তথাদার দিকে তাকালাম। তাহলে বলো তথাদা, লোকটার বাড়িতে কি সত্যি ভূত এসেছে নাকি হ্যালুসিনেশন, কি মনে হয় তোমার? তথাদাকে খুব একটা চিন্তিত দেখালো না, আগের মতোই বসে আছেন চেয়ারে, ঠোঁটের কোণে আলগা হাসি। গায়ের চাদরটা এবার খুলে আবার গায়ে চাপাতে চাপাতে বললেন,
আমার মনে হচ্ছে যোগ বলা খুব কঠিন কাজ।
কঠিন কেন? তথাদা দরজার কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালেন। নিচে ঐক্যজিৎ সেনের গাড়ি দাঁড়িয়েছিল, নরম চোখে সেদিকে চেয়ে থাকতে থাকতে বললেন,
মিঠু নামে একটা লোক ছিল জানো, এই ঐক্যজিৎ সেনের মতোই, কেবল পার্থক্য হল সে বেচারা সাকুল্যে একটাই যোগ জানত। তো একদিন মিঠু লক্ষ্য করল একটা যোগ প্রথমবার বললে লোকে যত হাসে পরের বার তার থেকে কম হাসে, পরের বার আরও কম, তারপর আরও কম, এরকম করে শেষে লোকে আর হাসবেই না, উল্টে যোগটা তাদের বিরক্ত করবে। যোগ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে মিঠু যোগটা কাউকে বলতই না। তো একদিন তার একটা অদ্ভুত লোকের সঙ্গে পরিচয় হল, সেই লোকটা মিঠুকে বলল, জানো আমার খুব মন খারাপ, তুমি আমাকে একটা যোগ বলবে? মিঠু বলল, আমার যোগ আমি কাউকে বলি না, বললেই যোগ নষ্ট হয়ে যায়। সেই শুনে লোকটা হো হো করে হেসে বলল, আরে এই ব্যাপার, তোর কাছে দুঃখ আছে তো? মিঠু বলল, হ্যাঁ অনেক আছে। লোকটা বলল, তাহলে সেইগুলো বলবে? মিঠু অবাক হয়ে বলল, তাতে কি হবে? লোকটা অমনি জবাব দিল, বারবার একই দুঃখের কথা বলতে থাকলে সেই দুঃখগুলো বাকিদের কাছে যোগ হয়ে যাবে, তোমারও আর ঝোঁকের অভাব হবে না।
আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? বাইরে থেকে ঐক্যজিৎ সেনের গাড়ির আওয়াজ এল। তথাদা সেদিক থেকে চোখ সরিয়ে সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে বললেন,
ঐক্যজিৎ সেন যে যোগটা জানত সেটা বলতে বলতে নষ্ট হয়ে গেছে, এখন ও আর যোগ বলে না।
আমি জানি তথাদা এখন ছাদে যাচ্ছেন, বিকেলের আগে সেখান থেকে নামবেন বলে মনে হয় না। তথাদাকে আমি খুঁজে পেয়েছিলাম ভারী অদ্ভুতভাবে, একটা জরুরি কাজে শিয়ালদা যাচ্ছিলাম, দমদম স্টেশনের আউটে ট্রেনটা ঘণ্টাখানেকের জন্য দাঁড়িয়ে পড়ল, বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর বিরক্ত হয়ে ট্রেন থেকে লাফিয়ে নেমে হেঁটে হেঁটেই স্টেশনে যাব বলে ঠিক করলাম। যাবার পথে রেল লাইনের ধারে ঘাসের জমির ভেতর থেকে একটা উস্কুস শব্দ পেয়ে উঁকি মেরে দেখি, একটা লোক রেললাইনের ধারে নির্জন ঝোপের মধ্যে পড়ে আছে, গায়ের জামা কাপড় আলু থালু, পাশে একটা চটের থলে গড়াগড়ি খাচ্ছে। লোকটা শরীরের ওপর থেকে নিচ অবধি হালকা রক্ত লেগে আছে। আমার আশেপাশে আরও জনাতিনেক লোক ছিল, তারা সেই রক্ত দেখি কোথায় যেন গায়েব হয়ে গেল। তারপর একাই ঝোপ থেকে উদ্ধার করলাম লোকটাকে। এক নজরে দেখলে নেপালি বলেই মনে হয়, লম্বায় অন্তত 6 ফুট 3 ইঞ্চির কম তো হবে না, টকটকে ফর্সা গায়ের রং, টানা টানা অথচ ঢুলু ঢুলু শান্ত চোখ, শরীর রক্তাক্ত থাকলেও মুখ দেখে যন্ত্রণা হচ্ছে বলে মনে হল না। আমি একটা হাত কাঁধে নিতে নিতে বলেছিলাম, আচ্ছা আপনাকে এমন করে মারলো কে বলুন তো? কেমন যেন নির্বিকার গলায় তথাদা বলেছিলেন,
বাদ দাও ভাই, ও আমার রক্ত নয়।
মণিপুরি মুখে অমন ঝরঝরে বাংলা শুনে আমি একটু চমকেই গেছিলাম, তবে সেসব নিয়ে ভাবার সময় ছিল না তখন। ভালো করে লক্ষ্য করে বলেছিলাম, বললেই হলো, ক্ষত আছে স্পষ্ট দেখছি, কেটে রক্ত বেরোচ্ছে, কি বলছেন?
আরে আমার রক্ত কি আর আমার রক্ত?
সেই প্রথম বুঝতে পেরেছিলাম তথাদা মানুষটাই একটা গোলমেলে মানুষ। গোড়ায় মানুষটাকে পাগল বলেই ধরেছিলাম, নয়তো ক্যাল খেয়ে মাথা ফাতা ঘেবলে গেছে ভেবেছিলাম। যাই হোক, ধরে করে পুলিশের কাছে নিয়ে গেলাম, সেখানে গিয়ে আর এক হুজ্জুত। তথাদা নিজের নামধাম কিছুই বলতে পারলেন না, ওর নাকি কিছুই মনে নেই। কোথায় যাচ্ছিলেন, কেন যাচ্ছিলেন, গায়ে এমন ছুরি দিয়ে কে আঘাত করল, কিছুই নাকি জানেন না। পুলিশ কোথাও একটা চালান করে দেওয়ার চেষ্টা করছিল। লোকটার মুখের দিকে চেয়ে আমার না কেমন একটা মায়া হল। বললাম, যতদিন ওর পুরনো স্মৃতি মনে না পড়ছে আমার সঙ্গেই থাকুক, আমিও একা মানুষ, সঙ্গে কেউ একটা থাকলে মন্দ হয় না। তাছাড়া লোকটাকে দেখিয়ে কেমন জানি সম্ভ্রম জাগে। ভারী শান্ত নিরিবিলি একটা মুখ, ছিপছিপে অথচ নরম গড়ন, কালো লম্বা চুল মাথার উপরে চুড়ো করে বাঁধা, কথা বলেন আবার ধীরে সুস্থে, হাঁটা চলার মধ্যে একটা ওই ঋষি সুলভ ভাব আছে। সেই থেকে তথাদা আমার সঙ্গেই থেকে গেছেন। তার সঙ্গে টাকা পয়সা জিনিসপত্র বা আইডেন্টিফিকেশন বলে কিছুই ছিল না। সঙ্গে যে থলেটা ছিল তাতে কেবল একটা কালচে পাথরের আধ ফুট লম্বা বুদ্ধ মূর্তি ছিল। নেপালিদের কাছে ও জিনিস থাকা খুব একটা বিচিত্র নয়। মোট কথা, সেই বুদ্ধ মূর্তি থেকেই লোকটাকে একটা কাজ চালাবার মতো নাম দিই আমি, তথাগত। ভেবেছিলাম একটু মাথা ঠান্ডা হলেই তথাদার সব মনে পড়ে যাবে, কিন্তু তারপর থেকে মাস তিনেক কেটে গেছে, ওর কিছুই মনে পড়েনি। ওর নাকি কোনোদিন কিছুই ছিল না। এরকম নামগোত্রহীন একটা মানুষ হঠাৎ করে রক্তাক্ত অবস্থায় দমদম স্টেশনের কাছে কি করে উদয় হল তা খোদাই জানেন। তবে এই তিন মাস তথাদার সঙ্গে থেকে আমার নিজের মধ্যে কেমন যেন বদল এসেছে। খেয়াল করে দেখেছি ওর সঙ্গে বেশি মেলামেশা করলে বা কথা বললে মনটা না কেমন শান্ত হয়ে আসে। কোথাও যেতে হবে, কিছু চাইতে হবে, কিছু পেতে হবে, এসব ভাবনা মাথা থেকে দূর হয়ে যায়। ইদানিং মনে হয় লোকটার মধ্যে আশ্চর্য কিছু একটা ব্যাপার আছে, হয় বিপজ্জনক কিছু না হয় ম্যাজিক্যাল কিছু। তথাদাকে আমি আপনি ছেড়ে তুমি এখনো বলতে পারিনি। রোজ অফিস থেকে ফিরে আমার হাতে কেস না থাকলে ছাদে চাটাই পেতে এক বাটি মুড়ি নিয়ে আমরা বসে পড়ি। তথাদা সারাদিনে সাকুল্যে ওই মুড়িটুকুই খান। এত বড় চেহারার একটা মানুষ ওইটুকু মুড়ি খেয়ে কেমন করে থাকে আমি জানি না। সে মুড়ি চিবোতে চিবোতে তথাদা কত রকমের গল্প বলে আমাকে। সেসব গল্প শুনতে শুনতে আমার মনে হয় সারাদিনের পরিশ্রম যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আমি ইএমআই এর কথা ভুলে যাই, অফিসে যে মেয়েটাকে দেখে চাপ খেয়েছি তার কথাও ভুলে যাই, আমার ছোটবেলার স্মৃতিতে জেগে থাকা মা বাবার মুখ, তাদের অ্যাক্সিডেন্ট, লাশ কাটা ঘর, রক্তের দাগ, সবই ভুলে যাই। মনে হয় মাথার উপর একটা প্রকাণ্ড আকাশ, আর তথাদার নরম শান্ত গলা ছাড়া জগতে আর কোথাও কিচ্ছু নেই। রাত হলে আমি নিচে নেমে এসে ঘুমিয়ে পড়ি, তথাদা কিন্তু ছাদেই বসে থাকে। মাঝরাতে ডাকতে গিয়ে দেখি এক টানা চেয়ে আছেন তারা ভরা আকাশের দিকে। কি দেখেন কে জানে। তথাদা কি সত্যি আমাদের মতোই আরেকটা মানুষ নাকি অন্য কিছু? গড নোজ।
মাঝরাতে ঘুমটা ভেঙে গেল তিয়ার। আশপাশ ফিরতেই মনে হল সারা শরীর ঘামে ভিজে গেছে। একপাশে মা, অন্য পাশে বাবা ঘুমোচ্ছে। মাথার উপর তাকিয়ে দেখতে পেল এসিটা 23 দেওয়া আছে। অর্থাৎ গরম লাগার কথা নয়, তাও গরম লাগছে কেন? ও সোজা হয়ে উঠে বসল। ইদানিং বাবা মা দুজনেরই ভালো ঘুম হচ্ছে না, ওদেরকে আর জাগাতে ইচ্ছে করল না। এত ঘামের ফলেই বোধহয় গলাটা শুকিয়ে গেছে। বিছানা থেকে নেমেই জলের বোতলটার কাছে এগিয়ে এলো, এবং আসতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো। ভালো করে কয়েকবার নাক টেনেও বুঝতে পারল গন্ধটা চেনা। কিছু একটা পুড়ছে, আশেপাশে তাকিয়ে কোথাও আলো বা আগুনের কোনো চিহ্ন দেখতে পেল না। কোথায় পড়ছে তাহলে? বারান্দায়। দম বন্ধ ভাবটা কাটাতেই দরজা খুলেও বারান্দায় এসে দাঁড়াল। বারান্দার ভেতরে হালকা চাঁদের আলো এসে পড়েছে। একধারে ঠাম্মার পুরনো চেয়ারটা রাখা আছে, রাতের হাওয়ায় মাঝে মাঝে দুলছে সেটা। একটা মৃদু কুচকুচ করে শব্দ আসছে সেখান থেকে। বারান্দায় আসতেই দিয়ার মনে হলো গরমের তাপটা এখানে যেন বেশি, সেই সঙ্গে একটু আগের পোড়া গন্ধটাও বেড়ে উঠেছে। চেয়ারের শব্দটা কেমন যেন অস্বস্তি ধরাচ্ছে ওর মনে। হঠাৎ দিয়ার মনে হলো কোথা থেকে খসখসে আওয়াজ আসছে, কিছু ঘষার আওয়াজ, যেন ঠিক পেছনের দেওয়ালেই সরু সরু নখ ঘষছে কেউ। দিয়ার মনটা আশঙ্কায় ভরে ওঠে, কে দাঁড়িয়ে আছে ওর পেছনে? পেছনে ঘুরে দেখবে? ভয়ে ওর পা অচল হয়ে গেছে, কয়েক সেকেন্ড সেভাবেই দাঁড়িয়ে থাকে ও।
দিয়া, বারান্দায় গেছিস কেন? এদিকে আয়।
ভিতর থেকে মা ডেকেছে। দিয়ার মনে ভয়টা কমে যায় এক ছটকায়। মা জেগে আছে, তার মানে ভয়ের কিছু নেই। নিচু গলাতে উত্তর দিল দিয়া,
যাচ্ছি।
কিন্তু পা বাড়াতে গিয়েই ওর পা আটকে যায়। যে গলাটা ওকে ডাক দিয়েছে সেটা তো মায়ের গলা নয়। সব থেকে বড় কথা, মা তো ঘরের ভিতরে শুয়ে আছে। কিন্তু যে ডাকটা ওর কানে এসেছে সেটা এসেছে বারান্দার গ্রিলের নিচ থেকে, যেন গ্রিলের ঠিক নিচটায় ঝুলে থেকে কেউ ওকে ডাক দিয়েছে। ভয় ভয় চোখে সেদিকে তাকায় দিয়া। ওর মায়ের গলা করে কি কেউ ডাকলো ওকে? ভয়ার্ত চোখে দিয়া দেখে একটা অন্ধকার মাখা হাত জানালার গ্রিলের ভেতর থেকে ঠুকে এসেছে ভিতরে। ওকে হাতছানি দিয়ে ডাকছে সেটা। হাতের আঙুলগুলো মুড়ে ওঠে। বারান্দার নিচ থেকে আওয়াজ আসে আবার,
কে কে তুমি? বারান্দার বাইরে কি করে এলে?
আমি ঠাম্মা। হ্যাঁ রে, তোর কি আমাকে দেখতে ইচ্ছে করে না?
আমি দেখেছি তোমার ছবি বাবার ঘরের দেওয়ালে।
ধুর, ওটা তো পুরনো ছবি, আমাকে এখন কেমন দেখতে? তুই দেখবি না বল, দেখবি না?
দুদিকে ঘাড় নাড়ি দিয়া, ওর পা দুটো অচল হয়ে গেছে, চাইলেও এখান থেকে আর নড়তে পারবে না। উল্টে বারান্দার ঠিক বাইরে কি আছে সেটা দেখার জন্য একটা নিয়ন্ত্রণহীন কৌতূহল ধীরে ধীরে বড় হচ্ছে ওর মনের ভিতরে।
না, আমি দেখব না।
আচ্ছা বেশ, তাহলে গল্প শোন। তোকে তো গল্প শোনানোই হলো না কোনোদিন। কি গল্প শুনবি বল? আমার গল্প শুনবি?
বারান্দার উপাশের আওয়াজটা থেমে যায়। কি যেন ভাবছে মানুষটা?
আচ্ছা, আমি যখন পুড়ে যাচ্ছিলাম তখন কেমন করে চিৎকার করছিলাম জানিস?
জানি না।
বেশ, তুই কান পেতে থাক, আমি তোকে শোনাচ্ছি।
দিয়া বুঝতে পারে ওর ইন্দ্রিয়গুলো এখন আর একেবারেই আয়ত্তে নেই। ও চোখ বন্ধ করে ফেলেছে, কিন্তু হাত দিয়ে কান ঢাকার ক্ষমতা ওর নেই। উল্টে ওর শরীরটা দুপা এগিয়ে সে জানালার গ্রিলে কান লাগিয়ে দাঁড়ায়, সেইভাবে ধীরে ধীরে অপেক্ষা করতে থাকে। নিস্পন্দ কয়েকটা মুহূর্ত কেটে যায়। পোড়া গন্ধটা এখন ঘিরে ফেলেছে ওকে। দিয়া টের পায় গ্রিল বেয়ে ওর কানের ঠিক পাশেই দুটো ঠোঁট উপস্থিত হয়েছে। যে কোনো মুহূর্তে একটা শব্দ আসবে ওর কানে। চোখ বন্ধ করে মুহূর্ত গুনতে থাকে দিয়া। ঠিক ছয় সেকেন্ড পরে চিৎকারের বদলে একটা মিহি সুরের আওয়াজ শুনতে পায় দিয়া। ঘুম পাড়ানি কান, মিষ্টি আওয়াজ, ওর কানের ভিতরে প্রবেশ করে ওকেও যেন ঘুম পাড়িয়ে দিতে চায় সেটা। ঘোরের মধ্যে ডুবে যাচ্ছিল দিয়া। কোন রকমে বুকে জোর এনেও প্রশ্ন করে,
কিন্তু এটা তো
তোর বাবা যখন ভয় পেত তখন এই গানটাকে ঘুম পাড়াতাম, বাবা যখন কষ্ট করছিল তখন এই গানটা।
এবার মন খারাপ করে দিয়ার। ঠাম্মার একটা ছবি ছাড়া কখনো সামনে থেকে তাকে দেখতে পায়নি। বাবার কাছে অনেক গল্প শুনেছে বটে, কিন্তু জানে এখন সামনে তাকালেই দেখা যাবে সত্যিকারের ঠাম্মাকে।
আমার তোমাকে দেখতে ইচ্ছা করছে ঠাম্মা,
এখন দেখলে তুই খুব ভয় পাবি রে।
না, আমি দেখব।
দেখবি তাহলে?
ওপাশের মানুষটা আবার সেই পুরনো ঘুম পাড়ানি গানটা গাইতে শুরু করেছে। চাঁদের আলো চোখে মেখে সেদিকে মুখ ফেরাতে শুরু করে দিয়া। জানালার গ্রিলের ওপর আবার নোক ঘষার শব্দ আসছে। কান ফাটিয়ে দেওয়ার মতো জোরে জানালার উপর নোক ঘষে চলেছে কেউ। এত জোরে ঘষলে নোক তো ভেঙে যাওয়ার কথা। চকিতে মুখ ফেরায় দিয়া, আর সামনে কেউ নেই। বারান্দাটা ফাঁকা, পুরনো রকিং চেয়ারটা সেভাবেই মৃদু আওয়াজ করে দুলে চলেছে। পোড়া গন্ধটা মনে হয় কমে গেছে এখন। চারপাশে তাকিয়ে আর কাউকেই দেখতে পায় না ও। বারান্দার দরজা বন্ধ করে ও আবার ঘরের ভেতরে ঢুকে আসে আর এক ঢোক জল খেয়ে বিছানায় ফিরে শুতে গিয়ে অবাক হয়ে যায়। বিছানায় ও নিজে এতক্ষণ যেখানে শুয়েছিল সেই জায়গায় এখন অন্য কেউ শুয়ে আছে। মাথা থেকে পা অবধি চাদরে ঢাকা দেওয়া বলে শরীরের প্রায় কিছুই দেখা যাচ্ছে না। কেবল ওর ঠিক সামনে দুটো সোজা পায়ের পাতা উঁচু হয়ে আছে। একটু আগের খুশি খুশি ভাবটা আবার ফিরে আসে দিয়ার মনে। ঠোঁট দুটো নড়ে ওঠে নিজে থেকেই।
ঠাম্মা, তুমি?
কথাটা বলে একটু একটু করে চাদরটা সরাতে থাকে দিয়া। আলতা পরা দুটো নরম পা বেরিয়ে আসে, পায়ের পাতা গোড়ালি, আর একটু চাদর সরাতেই দিয়া চমকে ওঠে। একটা মাথা বেরিয়ে আসছে চাদরের তলা থেকে, চুলে ঢেকে আছে কপাল, যেন নিজের দুটো পায়ের মাঝে মাথা রেখে কেউ শুয়ে আছে। মানুষের পক্ষে কি এভাবে শোয়া সম্ভব? কৌতূহল হয় দিয়ার। চাদরটা আরো সরাতে থাকেও। একটা শীর্ণ কপাল, ভরু, চোখ দুটো খোলা। দিয়ার শরীর ঠান্ডা হয়ে যায়। অস্বাভাবিক বড় দুটো গোল চোখ, এত গোল আর বড় চোখ মানুষের হতে পারে না। ঠায় ওর দিকেই চেয়ে আছে চোখ দুটো, হাসছে। এক টানে গোটা মুখ থেকে চাদর সরিয়ে ফেলে দিয়া, আর সঙ্গে সঙ্গে একটা আকাশ ফাটানো পৈশাচিক হাসি বেরিয়ে আসে মুখ থেকে। তীক্ষ্ণ চিৎকার করে বিছানার উপর উঠে বসে দিয়া। বাবা মা ওর পাশে উঠে বসেছে। চৈতালি সজোরে জাপটে ধরে মেয়েকে, বুকে চেপে ধরে হাত বুলিয়ে দেয় মাথায়।
স্বপ্ন দেখছিলি দিয়া?
কি হয়েছে মা?
কি হয়েছে মা? স্বপ্ন দেখছিলি?
থামা
থামা
আঙুল দিয়ে বারান্দার দরজার দিকটা নির্দেশ করে দিয়া সমস্ত শরীর ঘামে ভিজে গেছে ওর। ঘরের আলোটা জ্বালিয়ে দিয়েছে ঐক্যজিৎ, ছুটে একবার বারান্দায় কি যেন দেখে আসে। কেউ নেই, বারান্দা ফাঁকা। ও নিজে অন্য দিক থেকে জড়িয়ে ধরে মেয়েকে। ধাতস্থ হতে সময় লাগে দিয়ার, দু হাতে মুখ ঢেকে আচমকাই ফুঁপিয়ে ওঠে ও। ঐক্যজিতের দিকে তাকায় চৈতালি, গলায় শ্লেষ।
আমার আর এখানে ভালো লাগছে না, আমি কালই ওকে নিয়ে চলে যাব।
চলে যাবে কোথায়?
জানি না, এখানে থাকলে আমাদের কারো কিছু একটা হয়ে যাবে, আমার ভয় করছে।
তো আমি একা একা এখানে থাকবো কি করে?
আর আমরা, আমাদের জন্য একবারও চিন্তা হয় না না তোমার? এই কটা দিন কিভাবে আছি তুমি বুঝতে পারছো না?
দু একটা দিন সময় দাও, আমি কিছু একটা ব্যবস্থা করবো।
করো, কিন্তু আমরা আর এখানে থাকবো না।
তুমি যেখানে যাবে যাও, দিয়া আমার কাছে থাকবে, ও আমার রেসপন্সিবিলিটি।
কি কি কি? তোমার রেসপন্সিবিলিটি? যে ছেলে নিজের মায়ের প্রতি রেসপন্সিবল হতে পারে না, সে মেয়ের প্রতি কতটা রেসপন্সিবল হবে আমার জানা আছে।
তুমি বলতে কি চাইছো বলো তো?
জানো না কি বলতে চাইছি? মেয়ের সামনে মুখটা না খোলালেই নয় না? তোমার মায়ের মৃত্যুর জন্য তোমার দায় ছিল না সিলিন্ডার বার্স্ট করা?
তোমাকে ভরসা করে কথাগুলো বলেছিলাম আমি, তুমি এত ইতর যে মেয়ের সামনে সেগুলো তুলে এনে।
গলাবাজি করো না তো, বলে ফেলেছিলে বলে তোমার সাত খুন মাফ হয়ে যায় না। শোনো, তোমার মা শেষ বয়সে তোমাকে যে সহ্য করতে পারত না তার অনেক কারণ আছে, মেয়ের সামনে সেগুলো।
আরো কিছু বলতে যাচ্ছিল চৈতালি, মেয়ের মুখের দিকে চেয়ে থেমে যায়, কাঁধে ধাক্কা মেরে ঐক্যজিতের দিকে ঠেলে দেয় মেয়েকে।
রাখো, নিজের কাছেই রাখো, আমিও ভেতরে ভেতরে তাই চাই। আসল সত্যি কথাটা কি জানো?
হাত বাড়িয়ে ঘরের আলোটা নিভিয়ে দেয় চৈতালি।
তুমি এমন একটা মানুষ, তোমার সঙ্গে যে বেশি দিন থাকবে সেই তোমাকে সহ্য করতে পারবে না।
এতক্ষণের চিৎকার চেঁচামেচিতে ঘরের ভিতরের বাতাস ভরেছিল, এখন হুট করেই সব শান্ত হয়ে যাওয়ায় ঘরময় একটা অস্বস্তি খেলা করতে থাকে। দিয়ার মুখ থেকে এখন ভয়ের রং পাল্টে গেছে। মেয়ের দিকে তাকিয়ে তার পিঠে একটা হাত রাখে ঐক্যজিৎ, বাবার কোমর জড়িয়ে ধরে দিয়া হাসি মুখে মেয়ের পিঠে হাত খসে
দেয়।
বাবার হাত ধরে সিঁড়ি বেয়ে ছাদে চলে আসে দিয়া। এতক্ষণ এসির কৃত্রিম ঠান্ডা হাওয়ার বদলে খোলা হাওয়ার ঝাপটা এসে লাগে ওর মুখে। অনেকক্ষণ পরে বুক ভরে নিঃশ্বাস নেয়। এই বয়সেই ওর চোখে মোটা ফ্রেমের চশমা উঠেছে, সেটা আপাতত চোখে নেই বলে চারপাশ খানিক ঝাপসা লাগছে, তবে তাতে অসুবিধে হচ্ছে না। দূরের গাছপালাগুলোর উপরে আকাশের আউটলাইন দেখা যাচ্ছে। বাবার শক্ত হাতটা ঘিরে আছে ওর হাতটাকে, দৃষ্টির চেয়ে সেখানে বেশি নিরাপত্তা পাচ্ছে দিয়া। ও ছাদের এক পাশে একটা ছোট রেলিং এর উপরে বসে, ওর এখানে বসতে ভালো লাগে। মা হলে অ্যালাউ করত না, কিন্তু বাবার কাছে এসব ছোটখাটো দুষ্টুমি মুকুব হয়ে যায়। ওর জামার একটা প্রান্ত ধরে রেলিং এর পাশেই বসে পড়ে ঐক্যজিৎ। রাত্রের নিস্তরঙ্গ ঝিঁঝির ডাক এক মনে শুনতে থাকে দুজনে কিছুক্ষণ। একসময় দিয়া মুখ না ফিরিয়েই বলে,
আচ্ছা বাবা, মায়ের সঙ্গে ঝগড়া হলে তোমার মন খারাপ করে তাই না?
আগে করতো, তখন ভাবতাম তোর মায়ের সঙ্গে কোনোদিন ঝগড়া হবেই না। যেদিন বুঝলাম হতেই থাকবে, তারপর থেকে আর করে না, মানে ঠিক মায়ের মতো।
মায়ের মতো মানে?
মাও ছোটবেলায় আমাকে ভালোবাসত, তারপর বড় হয়ে আর বাসত না। একদিন বুঝে নিয়েছিলাম আর বাসবে না, তারপর আর না বাসলে কষ্ট হতো না। আসলে মুশকিলটা কি জানিস? আমার মায়ের সঙ্গে তোর মায়ের কোনোদিন দেখাই হয়নি, হলে নিজেরা আলোচনা করে আমাকে একটু বুঝে ফেলত,
আর আমাকে ভয় দেখাত না।
মেয়ের হাত ধরে ওকে ছাদের মেঝেতে নামিয়ে আনে ঐক্যজিৎ, একবার আলতো করে গাল টিপে দেয়।
তোর ঠাম্মা তোকে ভয় দেখানোর মানুষ ছিল না রে দিয়া, সে নিজেই সবকিছুতে ভয় পেত। আসলে বাবা চলে যাওয়ার পর থেকে খুব একা হয়ে গেছিল মা, মন খারাপ করে থাকত। রাতের বেলা কোনোদিন ঘুম না এলে আমাকে গান গিয়ে শোনাত, আমার সকল দুঃখের প্রদীপ। শুনতে শুনতে আমি মাঝে মাঝে ঘুমিয়ে পড়ার ভান করতাম, আর বুঝতে পারতাম গাইতে গাইতে মা পাশ ফিরে আঁচলে মুখ ঠিক কাঁদছে। এমন একটা মানুষ তোকে ভয় দেখাবে কেন বলতো?
ঐক্যজিতের করুণ মুখ থেকে অন্ধকার ফিকে হয়। রাত্রির ঝিরি ঝিরি হাওয়া ওর অবিন্যস্ত চুলে খেলা করে যাচ্ছে। এখন দিয়ার মনটা উদাস হয়ে যায়। উঠে এসে বাবার একেবারে পাশে বসে পড়ে।
ঠাম্মার কথা মনে পড়লে তোমার কষ্ট হয় না?
বাপ মায়ের ভালোবাসা যারা পেয়েছে তাদের একদিন বাপ মা চলে যাওয়ার শোক পেতেই হবে দিয়া। একদিন আমি আর তোর মাও তোকে ছেড়ে অনেক দূরে চলে যাব, সেদিন তোরও কষ্ট হবে।
তুমি আগে কত মজার মজার কথা বলতে, এখন সব সময় কেমন যেন দুঃখের কথা বলো।
তোর বাবা এখন অনেক মজার মজার কথা বলতে পারে, তবে সেগুলো বাকি লোকের জন্য তুলে রাখে। দুঃখগুলো কষ্টগুলো ভয়গুলো তোর জন্য রাখা থাকে বড় হয়ে তুই। আচ্ছা আচ্ছা দিয়া, মা বাবা ছেলে মেয়ের কাছে সব থেকে বেশি কি চায় বলতো?
সেটা তো তুমি ভালো বলতে পারবে।
জানি না, আমার মা আমাকে বলেছিল কিন্তু আমি ভুলে গেছি।
আমি ঠাকুরের কাছে কি বলি জানো?
কি?
তুমি আর মা যেদিন পৃথিবীতে থাকবে না সেদিন আমিও থাকবো না, তোমাদের যাওয়ার আগে জানো আমি মরে যাই।
ওরকম বলতে নেই মা।
তাহলে তুমি বলো, তুমি আর কোনোদিনও মন খারাপ করবে না?
কেন, মন খারাপ করা বাবা কি বাবা নয়?
হ্যাঁ, কিন্তু মন খারাপ হলে সব আমাকে বলবে।
বাবার সব দুঃখের কথা তো এখন বুঝতে পারবি না, আস্তে আস্তে যত বড় হবি একটা একটা করে বাবার সব কথা বুঝতে পারবি।
তাহলে এখন এমন কিছু বলো যেটা করে চট করে তোমার মন ভালো হয়ে যাবে, এক্ষুনি বলো।
আচ্ছা আচ্ছা, তাহলে একটা গান গা।
কোন গান?
ওই যে আমার মা যেটা গাইতো।
মেয়ের ছড়িয়ে রাখা পায়ের উপরে মাথা রেখে শুয়ে পড়ে ঐক্যজিৎ। দিয়া খুব একটা ভালো গান জানে না, তবে কানটা ভালো, খালি গলায় সুর করে গাইলে মনে এসে লাগে। ধীরে ধীরে গাইতে শুরু করে দিয়া।
দুঃখের প্রদীপ জ্বেলে দিবাস।
খানিকটা গাইবার পরেই বুঝতে পারে ওর বাবার চোখ দিয়ে জল পড়ছে। ওর পায়ে এসে পড়ছে সেই জলের ফোঁটা। বাবাকে কখনো কাঁদতে দেখেনি দিয়া। এক হাতে জলটা মুছতে মুছতে ও গাইতে থাকে।
মির্জা গালিব স্ট্রিটে ঐক্যজিৎ সেনের ফ্ল্যাটে আমি যখন পৌঁছলাম তখন বিকেল নেমেছে। আমার পুরনো স্কুটিটা ইদানিং কাজে লাগছে, তাতে চেপেই যাতায়াত করি। দিন তিনেক আগে ঐক্যজিৎ সেন প্রথম আমার অফিসে এসেছিলেন, অথচ এরই মধ্যে লোকটার চেহারা যেন কয়েক বছর বুড়িয়ে গেছে। বিশেষ করে চৈতালি সেনের চোখ মুখ দেখে মনে হল কয়েক রাত ঘুমায়নি, চোখের তলায় গাঢ় কালির ছাপ। ফ্ল্যাটের ভেতরও কেমন একটা বিষণ্ন ভাব, আলোগুলো দেখলে ম্যাড়মেড়ে মনে হয়। চৈতালি সেনের সঙ্গে মিস্টার সেনই পরিচয় করিয়ে দিলেন। মহিলা ওপর ওপর ভালো ব্যবহার করার চেষ্টা করলেন, তবে আমার উপর বিশেষ ভরসা যে করতে পারছেন না তা মুখের দিকে তাকালেই বোঝা যায়। দু একটা ছেঁদু কথা হল, আগে কি কি করেছি জানতে চাইলেন, তারপর দিয়ার সঙ্গেও দু চারটে কথা হল। আমি সেসব কোনো রকমে পাশ কাটিয়ে বারান্দাটায় গিয়ে পৌঁছলাম। চেয়ারের হ্যান্ডেলটা একবার ভালো করে খুঁটিয়ে দেখলাম, হাতলের লম্বালম্বি গোটা দশেক দাগ ফুটে রয়েছে। সত্যি শক্ত হাতে ছুরি দিয়ে ঘষাঘষি করলে এরকম দাগ হতে পারে। সেখান থেকে মুখ তুলে দেখলাম ঐক্যজিৎ সেন নীল চোখে আমার দিকেই চেয়ে আছেন। আমি মুখ তুলতে হেসে বললেন,
মায়ের প্রিয় জিনিসপত্র বলতে এটাই, এবারে আর কিছুই আনিনি।
এর থেকেও প্রিয় জিনিস আছে।
সে কি? কোথায়?
এই তো আমার সামনে। আপনি নিজে মুখ নামিয়ে নিতে যাচ্ছিলাম, কিন্তু একটা ব্যাপার চোখে পড়তে থমকে গেলাম। আগের দিন ঐকজিৎ সেন আমার অফিসে ফুল হাতা জামা পড়েছিল বলে চোখে পড়েনি। আজ হাফ শার্ট পরায় কনুই থেকে কবজি প্রায় পুরোটাই বেরিয়েছে। লক্ষ্য করলাম ভদ্রলোকের কবজির খানিক উপরে একটা সাদা হয়ে যাওয়া লম্বা কাটা দাগ। সাধারণত নিজের হাতে ছুরি চালালে এই ধরনের দাগ হয়ে থাকে। এটা কি করে হয়েছিল? হাতের দিকে তাকিয়ে ভুরু কুঁচকালেন ঐকজিৎ সেন। তার মুখে একগাল হাসি ফুটে উঠল।
এটা ছোটবেলাকার, ওই 11-12 পড়ি যখন, হ্যাঁ তখনকার।
আপনি নিজে কেটেছিলেন?
না না, সত্যি বলতে কে কেটেছিল আমার মনে নেই। একদিন হঠাৎই ঘুম থেকে উঠে দেখলাম হাতে কাটা দাগ, ব্যান্ডেজ করা। মা বলেছিল আমার সেই যমজ ভাই, সেই নাকি আক্রমণ করেছিল।
দাগটা ভালো করে লক্ষ্য করলাম আমি। যখন কাটা হয়েছিল তখন যে ক্ষতটা গভীর ছিল তা দেখলেই বোঝা যায়, অর্থাৎ ছুরিটা যেই চালিয়ে থাকুক সে আলগা হাতে তো চালায়নি। তবে আশেপাশে আর কোনো দাগ চোখে পড়ল না। একটা ডাবু কাপ ভর্তি ব্ল্যাক কফি দিয়ে গেছেন মিসেস সেন। আমার প্লেটে দুধ চা। নিজের কাপে চুমুক দিতে দিতে মিস্টার সেন বললেন,
আমার এই একটাই নেশা, ব্ল্যাক কফি, না হলে মাথা কাজ করে না। এই যে চৈতালি দিয়ে গেল, এর জন্য সারাদিন খিটখিট শুনতে হবে।
সে কি, কেন?
ইদানিং কাজের চাপ পেয়েছে, ওই কয়েকটা ফিল্মের প্রজেক্ট আছে হাতে, বাড়ির কাজ আর বিশেষ করি না, তাই মাঝে মাঝে বউর মুখ ঝামটা।
আমার আইডিয়া ছিল না, আপনি তো রীতিমতো ফেমাস। ওই সেলফিটা ফেসবুকে পোস্ট করেছিলাম বুঝলেন তো, একেবারে হইচই পড়ে গেছে কমেন্টে।
জানেন মিস্টার সরকার, এই ফেম জিনিসটাই খুব খচ্চর টাইপের, নাছোড়বন্দা মাল। এই রুগ্ন করুণ মুখ নিয়ে একটা লোক মজার মজার জোকস বলছে, ফাজরাও আছে, সেটা দেখে লোকে হাসছে, মাঝে মাঝে নিজেকে সারা ভাঁড় মনে হয়।
না সে তো এখন, ছোট থেকে তো আপনাকে নিশ্চয়ই এরকম দেখতে ছিল না।
না তা ছিল না, তবে ছোটবেলা তো রুগ্নই ছিলাম।
ফরাসিন যে আপনি হাসি হাসি মুখ করে দুঃখের কথা বলার চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু
খেপেছেন নাকি? লোকে আর আমার শো দেখবেই না, ঐক্যজিৎ সেনের হাসি মুখ কেউ দেখতে চায় না।
তাহলে আপনি ভালো থাকবেন কিসে?
ভালো থাকা, শান্তিতে থাকাটা টার্গেট নয় মিস্টার সরকার, সফল হওয়াটা টার্গেট। পরের শুক্রবার একটা ফিল্মের শ্যুট আছে মনে আছে, এদিকে আগামী সোমবার নিজের জন্মদিন, সেটাই ভুলে গেছিলাম, দিয়াই মনে করিয়ে দিল।
তো একটা কেক কাটছেন না দুটো?
হ্যাঁ দুটো কেন?
সোমবার তো আপনার যমজ ভাইয়েরও জন্মদিন, তাই না? খেয়াল করিনি কখন মিসেস সেন এসে দাঁড়িয়েছেন বারান্দায়, তার দিকেই এগিয়ে গেলাম আমি। আচ্ছা মিসেস সেন, এই বাড়িতে রিসেন্টলি কেউ মারা টারা গেছেন? বেশ খানিকক্ষণ মন দিয়ে ভাবলেন মিসেস সেন, তারপর বললেন,
তেমন কিছু তো জানা নেই, দুবছর আগে নিচের তলার এক বৃদ্ধ মারা গেছেন, কিন্তু সেটা তো।
না না, আমি স্বাভাবিক মৃত্যুর কথা বলছি না, মানে অপঘাত গোছের কিছু, বা ধরুন এমন কোনো ঘটনা যেটা সাধারণত ঘটে না।
একটা ব্যাপার হয়েছে, তবে সেটা তেমন জরুরি কিছু নয়।
সেটা কি?
গত কয়েকদিন ধরে রান্নাঘর থেকে ছুরিটা গায়েব হয়ে যাচ্ছে।
ছুরি গায়েব বলতে?
একেবারে গায়েব না, যেখানে রেখেছিলাম সেখানে থাকছে না, ঘরের অন্য কোথাও খুঁজে পাচ্ছি।
আচ্ছা দিয়ার ঘরটা একবার দেখা যায়? হুট করে প্রসঙ্গটা বদলে যাওয়ায় ঘাবড়ে যান মিসেস সেন। মেকি হাসি ফুটিয়ে তিনি বললেন,
হ্যাঁ আসুন না।
জানি না কেন আমার কপালে অজান্তেই চিন্তার ভাঁজ পড়েছে। ঐক্যজিৎ সেনের সঙ্গে কথা বলার সময় ভারী অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। লোকটা মিথ্যে বলছে না, অথচ তাও মনে হচ্ছে কিছু একটা যেন গোপন করে যাচ্ছে, কোথাও একটা কথার কারসাজি আছে। তার চোখ দুটো ঘন ঘন ক্লান্ত হয়ে যায়, ঠোঁটের কোণ ঝুলে পড়ে। কোন রোগ যদি তার থেকেও থাকে সেটা শারীরিক, যদিও লোকটাকে দেখে রুগ্ন বলে কিন্তু আমার মনে হয় না। বারান্দা ছেড়ে বেরিয়ে আসি আমি, মিসেস সেন এগিয়ে আসেন আমার সঙ্গে। ঐকজিৎ সেন বারান্দাতেই দাঁড়িয়ে থাকেন। দিয়ার ঘরের দিকে এগোতে এগোতে আমি বলি, আচ্ছা আপনার হাজবেন্ড মানুষ হিসেবে কিরকম?
কি রকম বলতে?
মানে যেটুকু বাইরে থেকে বোঝা যায় না।
এক কথায় বলতে গেলে খিটখিটে, যত দিন যাচ্ছে তত ব্যাপারটা বাড়ছে। সেই সঙ্গে প্রচণ্ড ভুলো মোনা, ফিল্ম কিংবা স্কেচ স্ক্রিপ্ট ছাড়া ওর কিছুই মনে থাকে না। তবে সেটা অবশ্য সব হাজবেন্ডেরই গুণ, তাই না? কিন্তু হ্যালিউসিনেশন জিনিসটা আগেও হয়েছে, তবে সেসব মামুলি ইনসিডেন্ট। আর ধরুন মেয়েকে নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করাটা লেগেই থাকে, বয়সের সঙ্গে সঙ্গে একটু হাত কাঁপাটা বেড়েছে, আর হাঁটা চলা ব্যাপারটা আগে থেকে একটু স্লো হয়ে গেছে।
স্বাভাবিক, খুব রেগে গেলে বা দুঃখ পেলে কিভাবে রিয়্যাক্ট করেন?
সেরকম কিছু বলে না, একটু চুপচাপ হয়ে যায়।
অন্য মানুষ হয়ে গেছে বলে মনে হয় না?
আপনি কি সন্দেহ করছেন আমার হাজবেন্ডের স্প্লিট পার্সোনালিটি আছে, ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড?
আপনার কি মনে হয়?
আমারও এক একবার মাথায় আসেনি তা নয়, সব থেকে অবাক লাগে ওর মায়ের হঠাৎ করে বদলে যাওয়াটা।
দেখুন ম্যাম, আমার যতটুকু বুদ্ধি আছে মনে হয় না আপনার হাজবেন্ডের স্প্লিট পার্সোনালিটি আছে। তবে মায়ের ব্যাপারটার একটা ব্যাখ্যা থাকতে পারে কিন্তু।
কি ব্যাখ্যা?
জানি না, তবে গেস করতে পারি একটা। মহিলা ছেলেকে নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করতেন, আপনি আপনার সন্তান তুল্য কাউকে নিয়ে দুশ্চিন্তা করবেন সেটাই স্বাভাবিক, কিন্তু সেই দুশ্চিন্তাটা ধীরে ধীরে যদি অবসেশনের জায়গায় বাড়তে থাকে তাহলে একটা সময় গিয়ে আপনার মন নিজে থেকেই সন্তানকে নিজের শত্রু ভাবতে শুরু করে। কিন্তু শরীরের মতো আমাদের মনেরও কিছু ডিফেন্স মেকানিজম কাজ করে। এখন প্রশ্ন হল ওর মায়ের দুশ্চিন্তাটা কি নিয়েছিল।
সেটা আমি জানি মিস্টার সরকার, ওর মায়ের একটা অদ্ভুত দুশ্চিন্তা ছিল,
ওই যমজ ভাইয়ের ব্যাপারটা তো। কিন্তু ওইটুকু একটা কারণে এত বড় চেঞ্জ?
আপনি বুঝতে পারছেন না, ওর মায়ের কাছে কিন্তু ব্যাপারটা মোটেই ছেলে খেলার ছিল না। ওর মুখ থেকে শুনে যতটা বুঝেছি, ওই প্রসঙ্গটা উঠলেই মহিলার মুখে ছায়া নামত।
আরো কিছু বলতে যাচ্ছিলেন উনি, কিন্তু তার আগেই থেমে যান। দিয়ার ঘরে এতক্ষণ আমরা এসে পড়েছি। দিয়া ঘরের মাঝখানে বসে পেন্সিল বক্স নিয়ে কিছু একটা করছিল, ভারী মিষ্টি দেখতে মেয়েটাকে, মুখে বাবার আদলই বেশি, চোখে একটা মোটা ফ্রেমের চশমা, গোলগাল আদুরে চেহারা। মুখ দেখে খুব বেশি কথা বলতে চায় বলে তো মনে হল না। আমি তার পাশে গিয়ে বসলাম, একটু ভাব জমানোর চেষ্টা করলাম, তারপর মুখের দিকে চেয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা দিয়া, তোমার ফেভারিট সাবজেক্ট কি?
ম্যাথ।
ম্যাথ? বাবারে, তা কে করায় ম্যাথ বাবা?
আগে করাতো, এখন ব্যস্ত হয়ে গেছে।
তা তোমার বাবা তো ভালো জোকও বলতে পারে, তোমাকে বলে না?
বলে, তারপর ভুলে যায়, আবার বলে। স্পেশাল একটা জোক আছে, সেটা বারবার বলে।
কি জোক বলো তো? দিয়া হাতের সামনে রাখা খাতাটা উল্টে একটা বিশেষ পাতা খুলে তারপর কি যেন একটা দেখে নিয়ে বলে,
এই যে পিতার বয়স তার পুত্রের বয়সের তিন গুণ, তাদের বর্তমান বয়সের যোগফল 60 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:2, তাহলে দুজনের বয়স কত?
এটা যোগ কোথায়? এটা তো অঙ্ক।
আমি জানি না, বাবা বলে এটা যোগ, বাবাকে ঠাম্মা নাকি এই যোগটা শিখিয়েছিল।
যোগ? এটা যোগ? দিয়ার খাতাটা টেনে নিয়ে সমাধান করার চেষ্টা করি অঙ্কটার, সময় বেশি লাগে না, পিতা পুত্রের বয়স বেরোতেই আমার মুখে হাসি ফুটে ওঠে। হ্যাঁ, যোগই বটে, পুত্রের বয়স পিতার থেকে বেশি হচ্ছে। দিয়ার মাথায় হাত বুলিয়ে আমি উঠে পড়ি। দরজার কাছে এতক্ষণে এসে দাঁড়িয়েছে ঐক্যজিৎ সেন, আপনার সামনের কোনো দিন কি ফাঁকা আছে?
কেন বলুন তো?
আমাকে একটা দিন দিতে হবে।
ওই যে বললাম, শুক্রবারের আগে অবধি ফাঁকা আছি আমি মোটামুটি। এই কদিন যা ছিল সবই ক্যান্সেল করে দিয়েছি, কিন্তু ওটা করা যাবে না।
বেশ, তাহলে কালকে দুপুরের দিকে একবার আমার অফিসে আসুন।
কেন?
আসলে আমার মনে হয় আপনার মা ঠিক কি চাইছেন সেটা জানার জন্য আপনার অতীতটাকে একটু এক্সপ্লোর করা দরকার। মানে হয়তো এমন কিছু ঘটেছিল, এমন কিছু আপনি দেখেছিলেন যেটা ভুলে গেছেন, সেটা যতক্ষণ আমরা জানতে পারছি আর এগোতে পারব না কিছুতেই। ঐকজিৎ সেন মাথা নেড়ে দিলেন। হঠাৎ কি যেন মনে পড়তে ঘরের ভিতরে পা বাড়ালেন। হাবভাব দেখে মনে হল চেক গোছের কিছু রেডি করে রেখেছিলেন, সেটাই আনতে গেছেন। আমি দরজার দিকে এগিয়ে গেছিলাম। মিসেস সেনের মুখ দেখে মনে হল আমাকে কিছু বলতে চাইছেন, কিন্তু একই সঙ্গে সংকোচও করছেন। আমি দরজাটা হালকা খুলেও দাঁড়িয়ে গেলাম। আপনার আরো কিছু বলার আছে তাই না?
হ্যাঁ, কিন্তু আমার হাজবেন্ড,
উনি কিছু জানতে পারবেন না। ইউ হ্যাভ মাই ওয়ার্ড।
আপনাকে ও একটা কথা সম্ভবত বলেনি, কাউকে বলতে চায় না, কিন্তু কাজটা যখন হাতে নিয়েছেন তখন কথাটা আপনার জানা দরকার। 15 বছর আগে জুলাই মাসের এক সন্ধ্যায় আমার শাশুড়ি মারা যান।
হ্যাঁ, ওই সিলিন্ডার বাস্ট করে।
হ্যাঁ, সেটা ভুল নয়, জাস্ট একটা টুইস্ট আছে।
টুইস্ট?
নিঃশ্বাসের সমস্যাটা বাড়লে আমার শাশুড়িকে নেবুলাইজ করতে হতো। সেই সময় ঐক্য মায়ের প্রতি এতটা ইরেসপন্সিবল হয়ে পড়েছিল যে ওটা এনে রাখেনি। সিলিন্ডারেরও ব্যবস্থা ছিল না, হাঁপানি সমস্যাটা অনেকদিন ছিল না বলে খুব একটা গুরুত্ব দেয়নি। সেদিন দুপুরে ও যখন বাড়ি ছিল না, তখনই আচমকা ওর মায়ের শ্বাসকষ্টটা শুরু হয়। সে ভয়ঙ্কর শ্বাসকষ্ট, ওর সব থেকে বড় ভয় ছিল শ্বাসকষ্ট হয়ে দম আটকে মরার। ফাঁকা বাড়িতে ওই অসহায় অবস্থায় উনি বুঝতে পারেন সেই বিভৎস মৃত্যু আসন্ন। সম্ভবত সেই ভয় ওকে পাগল করে দেয়। উনি সিলিন্ডার খুলে ভেতরে একটা দেশলাই কাঠি ফেলে দেন।
হোয়াট?
হ্যাঁ, তাতেই ওয়ার্সটা হয়। অন্তত তদন্ত করে পুলিশ ওকে সেটাই জানিয়েছিল।
মানে আপনি বলতে চাইছেন যে
আগে আমার শাশুড়ির মৃত্যুর জন্য খানিকটা হলেও আমার হাজবেন্ড দায়ী? পড়ে যাওয়ার আগের মুহূর্তে তিনি ঠিক কি অনুভূতি নিয়ে মারা গেছেন কেই বা বলতে পারে, তাই না?
আমি বাড়িতে না থাকলে তথাটা সারাদিন কি করেন আমি জানি না। ভদ্রলোক নির্দ্বিধায় একটা গোটা দিন স্রেফ এক জায়গায় চুপ করে বসে কাটিয়ে দিতে পারেন। এক এক সময় ভাবি জীবনের মৃত্যু তো একদিন আসবে, এই ভাবনাই মানুষকে ক্রমাগত তাড়িয়ে নিয়ে চলে। সারাক্ষণ কিছু না কিছু করতে হবে, হয় কাজ, নইলে বিনোদন, নইলে ঘুম। তথাদার যেন সেসবের কোনো বালাই নেই। তাহলে কি তথাদার মৃত্যু ভয়টাও নেই? আজ ঐকজিৎ সেনের বাড়ি থেকে দু এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেসব সেরে বাড়ি ফিরে দেখলাম তথাদার ছাদের একটা প্রান্তে বসে ঘুমিয়ে পড়েছেন। চাঁদের ফিকে আলো এসে পড়েছে তার নরম মুখটার উপর, চোখ দুটো নিপুণভাবে বন্ধ। তবে আমি ছাদে পা রাখার প্রায় সঙ্গে সঙ্গে কোনো এক অদৃশ্য আলামে খুলে গেল চোখটা। আমার দিকে তাকিয়ে আগের মতোই মিষ্টি নরম একটা হাসি হেসে বললেন,
হে শোকাত্তায়ন, ঐক্যজিৎ সেনের বাড়িতে কেমন আদর আপ্যায়ন পেলে?
আমি একটা সিগারেট ধরিয়ে তার পাশে বসতে বসতে বললাম, বউ স্বামীর উপর খানিক খাপ্পা মনে হল, তবে মেয়েটি ভারী মিষ্টি, ওর সঙ্গে আরো গল্প করার ইচ্ছে ছিল। আমার কি মনে হয় জানেন, ওর মায়ের চরিত্রটা একটু গণ্ডগোলের, মানে মহিলার কিছু একটা মানসিক সমস্যা ছিল, না হলে এতটা বদলে যাওয়া?
হ্যাঁ, তো তাতে আশ্চর্য কি? জীবিত মানুষের একই রকম থাকার কোনো দায় নেই। বেঁচে থাকার সব থেকে বড় লক্ষণ হল পরিবর্তন, যে যত পরিবর্তিত হয় সে তত বেশি বাঁচে। এই যেমন ধরো তুমি।
আমি? মানে আমার আবার কি পরিবর্তন দেখলেন?
এখন নয়, তবে আমার মনে হয় তুমি ছোটবেলা থেকে নাস্তিক ছিলে, যুক্তি বুদ্ধি দিয়ে সবকিছুর বিচার করতে। হঠাৎ করে ভূত প্রেত নিয়ে এত পড়াশোনা শুরু করলে যে
আসলে বাবা মা মারা যাওয়ার পর থেকে একটু ডিপ্রেসড হয়ে গেছিলাম বুঝলেন। অ্যাক্সিডেন্টের সময় ওদের বডিগুলো তো আমি দেখেছিলাম, সেটা একদমই মেনে নিতে পারিনি। যে গর্ভ থেকে আমি জন্মেছি সেই গর্ভাশয় মাটির উপর রক্তাক্ত হয়ে থেঁতলে পড়ে আছে, কুকুর বিড়াল এসে শুঁকে চেটে খাচ্ছে। না, আমি এটা আমি মেনে নিতে পারিনি। ওই বিকৃত রক্ত মাংসের ডেলাটা আমার বাবা মা হতে পারে না, ওরা নিশ্চয়ই আছে, আমার মতোই সুস্থ হয়ে কোথাও না কোথাও আছে, এটাই আমি বিশ্বাস করি। ভূত হয়ে হোক, আত্মা হয়ে হোক, কোনো না কোনোভাবে আছে। সেই থেকেই সব নিয়ে পড়াশোনা করছে।
তাতে লাভ কি হল? সত্যিটা তো পাল্টে গেল না।
কোন সত্যি?
ওই রক্ত মাংসটাই তোমার বাবা মা?
তথাকথা সব কি বলছেন বলুন তো আপনি। মানে আমার বাবা মা জাস্ট একটা মাংসের দলা নয়, ঠিক আছে? আত্মা বলেও তো একটা জিনিস আছে নাকি? নেই, তাদের অনুভূতি আছে, স্মৃতি আছে, স্নেহ ভালোবাসা আছে। নেই,
কিচ্ছু নেই কাত্যায়ন, বিশ্বাস করো কিচ্ছু নেই। তোমার মায়ের কাটা হাতটাকে রাস্তায় পড়ে থাকতে দেখেছিলে তুমি, যে গিলুটার মধ্যে তোমার স্মৃতি ছিল, ভালোবাসা ছিল, স্নেহ ছিল, সেটা একতাল কাদার মতো পড়েছিল রাস্তায়, জমাদার এসে চেঁচে তুলে নিয়েছিল রাস্তা থেকে। যে আঙুলটা ধরে তুমি চলতে শিখেছিলে, যে হাতের উপরে মাথা রেখে তুমি ঘুমিয়ে পড়েছিলে, আঙুল স্বীকার করো কাত্যায়ন, স্বীকার করো। তোমার মা বাবা ওই থ্যাফলানো মাংস ছাড়া আর কিছু না, কিচ্ছু না।
আরে প্লিজ ফালতু কথা রাখুন তো, আপনি কিচ্ছু জানেন না এসবের। কেন, অকারণে কেন খোঁচা মারছেন আমাকে?
কথাটা বলতে গিয়েও থেমে যাই আমি। আমার চোখের সামনে তথাদা মুছে গেছে এইমাত্র, ফিরে গেছি ছোটবেলার কোনো একদিনে। আশপাশ জুড়ে পোড়া পেট্রোলের গন্ধ, মানুষের হইচই। এইমাত্র কানের কাছে কেউ বলে গেল,
বাচ্চাটা কি করবে এবার? কাকু কাকু, তোর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, নিজেকে একটু শক্ত কর।
আমি এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল দৃশ্যটা। রাস্তার উপরে পড়ে থাকা আমার বাবা মা, লরির চাকাটা মাথার উপর দিয়ে চলে গেছে, থেঁতলে গেছে সমস্ত শরীর। আমি দু হাতে মাথাটা চেপে ধরলাম।
কেন খোঁচা মারছেন আমাকে? হ্যাঁ, বন্ধ করুন এসব, বন্ধ করুন, আমার ভালো লাগছে না, প্লিজ।
স্বীকার করো যে তোমার বাবা মা তোমার সামনে পড়ে থাকা মাংস পিণ্ড ছাড়া আর কিছু নয়, তাদের আর কোনো অস্তিত্ব নেই, আর কিচ্ছু নয়, শুধু রক্ত, মাংস, মজ্জা, ঘিলু।
করছি 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 করছি,
ওরা শুধু রক্ত মাংস, রক্ত মাংস আর কিছু নয়।
মুহূর্তের মধ্যেই মুছে গেল দৃশ্যটা। চারপাশে আবার আমার ফ্ল্যাটের ছাদ, আবার নরম হাওয়া বইছে দূর থেকে ভেসে এসে। আমার সামনে তেমনি শান্ত হয়ে বসে আছেন তথাতা। আমি দু হাত দিয়ে মুখের উপর থেকে জল মুছলাম।
মানুষ, মানুষের দেহ, মন, তার রাগ, দুঃখ, যন্ত্রণা, আনন্দ, সব কিছুই যন্ত্রের কারসাজি। কিছু তরলের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, কিছু রাসায়নিক বিক্রিয়া ছাড়া আর কিছু নয়। মানুষের এইটুকু ছাড়া অন্য কিছু ভাবার, কল্পনা করার এত দায় কেন কে জানে? তোমার কেবল কষ্ট হয় এই ভেবে যে অ্যাক্সিডেন্টের পর তোমার মা বাবা আর তোমার মতো দেখতে ছিল না, অমন রক্তের গন্ধ তোমার গায়ে লেগেছিল না, তোমার চেহারার সঙ্গে তাদের আর কোনো মিল ছিল না। কিন্তু এই দুঃখ অমূলক ভাই, তুমি বারবার ভুলে যাচ্ছ তোমার বাবা মার মতো তুমিও মাংসের ডেলা ছাড়া কিচ্ছু নও। যারা মারা যায় তারা এই প্রকৃতির মধ্যেই থাকে, কেবল তাদেরকে আর তোমার আমার মতো দেখতে থাকে না, তাদের ভালোবাসা স্নেহ আর আমাদের মতো ঘিলুর মধ্যে আটকে থাকে না। এই মাটি, এই ছাদ, এই রাতের হাওয়া, কাল ভোরে যে ফুল ফুটবে তার মধ্যে তোমার বাবা মা মিশে আছে কাত্যায়ন, কিছুই তো হারিয়ে যায়নি ভাই।
আমার শরীরটা কেমন ঝিমিয়ে আসছিল, তথাদার পায়ের কাছে মেঝের উপরেই আমি চুপ করে শুয়ে পড়লাম। তাও আমার খুব কষ্ট হয় তথাদা, আমার খুব কষ্ট হয়।
কষ্ট না হলে আরো বেশি কষ্ট হবে।
সোজা হয়ে শোয়ার জন্য আকাশের দিকে চোখ পড়ে আমার, চোখের কোণ থেকে জলটা মুছে নিয়ে হাসলাম। দেখুন তথাদা, আমিও আপনার মতো আকাশের দিকে তাকিয়ে আছি, আমাকে আপনার মতো করে দেবেন প্লিজ। এই যে আনন্দ নেই, দুঃখ নেই, ঘৃণা নেই, শোক নেই, স্মৃতি নেই,
ভেবে দেখো আমার মতো হলে আর কোনো দিন নিজের মতো হতে পারবে না, কোথাও ফিরতে পারবে না। রাজি আছো?
আমি আর কোনো উত্তর দিই না। রাতের বাতাস বেড়ে ওঠে, আমার কেমন যেন একটু ঠান্ডা লাগতে শুরু করে, শরীরটাও কেঁপে ওঠে কয়েকবার। সেটা বুঝতে পেরেই নিজের গা থেকে চাদরটা খুলে আমার গলা অবধি ঢেকে দেন তথাদা। তারপর একবার মাথায় হাত রেখে উঠে পড়েন, ছাদের উল্টো দিকে পা বাড়ান। তার সুদীর্ঘ দেহ আকাশের বুকে যেন কোনো অচিন তারার দিকে হেঁটে চলে যায়। এভাবেই শুয়ে থাকতে থাকতেই একটা অদ্ভুত খেয়াল আসে আমার মাথায়। একটু আগেই তথাদা কিছু একটা বলেছেন, ওই যে একটা কথা,
মানুষের শরীর কেবল একটা যন্ত্র, কিছু রক্ত মাংসের কারসাজি ছাড়া আর কিচ্ছু না।
এর মধ্যেই লুকিয়েছে এই কেসের সমাধানের চাবিকাঠি। এইটা নিয়ে ভাবলেই আমার মনে হয় একটা আশার আলো দেখা যাবে। আমার মাথার ভিতরটা ফিকে আলোয় ভরে ওঠে।
শুনছেন গপ্প মিলে ঠেকের আজকের গপ্প, শায়ক আমানের লেখা জেগে থেকো মা। এখনো যদি থেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক।
আপনি কি ঘুমোচ্ছেন মিস্টার সিনহা?
উসখুস করে পাশ ফিরল ঐক্য। কেউ কি ডাকছে ওকে? ভুরু কুঁচকে চারিদিকটা বোঝার চেষ্টা করল ঐক্য। স্বপ্ন দেখছে কি? হ্যাঁ, স্বপ্নই দেখছে। ও ছেলেবেলার ঘর, দেওয়ালে হ্যাপি বার্থডে লেখা রিবন ঝুলছে, দূরে কোথা থেকে যেন বাচ্চাদের হই হল্লার আওয়াজ আসছে। আজ কি ওর জন্মদিন? অন্ধকারের মধ্যেও মেঝে জুড়ে কিছু রংচঙে কাগজে মোড়া গিফট পড়ে থাকতে দেখল ঐক্য। ক্রমেই বাচ্চাদের গলার আওয়াজ মিলিয়ে এলো। পাশের ঘরটা হলো ওর মায়ের। মা সারা রাত কাজ করে বলে ওকে পাশের ঘরে ঘুম পাড়িয়ে যায়। মা কি ঘুমিয়ে পড়েছে? এই একটা চিন্তা হঠাৎ করে ঐক্যের মনে ভয় ঢেলে দেয়। মা ঘুমিয়ে পড়েছে, কেউ জেগে নেই, তাহলে কে জিজ্ঞেস করল ওকে কথাটা?
কে আপনি?
আমি কাত্যায়ন সরকার। আপনি আপাতত আপনার স্মৃতির মধ্যে আছেন। চারপাশে যেটা দেখছেন সেটা আপনার অতীতের স্মৃতি। আপনাকে খুঁজে বের করতে হবে আপনার মা কি লুকোচ্ছিলেন আপনার থেকে। ঐক্যজিৎ, শুনতে পাচ্ছেন? চেষ্টা করুন। কোথায় আছেন আপনি?
আমার জন্মদিন, কিন্তু কোন বছরের ঠিক।
পাশের ঘর থেকে একটা পরিচিত শব্দ কানে আসে ঐক্যর। সেলাই মেশিনের শব্দ। চাকা ঘুরিয়ে একটানা সেলাই করে চলেছে কেউ। হ্যাঁ, রাত অবধি তো মা সেলাই করত। তার মানে এখন পাশের ঘরে মা? খুশিতে ভরে ওঠে ঐক্যর মন। পা বাড়িয়ে পাশের ঘরে ঢুকে আসে সে। দরজা খুলতেই ওর মনের ভিতর খুশির পরত বাড়তে থাকে। মা সেলাই করছে। সেই স্টিলের চেয়ারটায় বসে মাথা ঝুঁকিয়ে কি যেন সেলাই করে চলেছে। বাকি ঘরটা একটা আচ্ছা আলোয় ভরে আছে।
মা, তুমি?
এক মনে সেলাই করে চলেছেন মহিলা। ডাকটা যেন তার কানেই যায়নি। ঐক্য কয়েক পা এগিয়ে গেল, আর যেতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল। সেলাই মেশিনের ওঠানামা করা সূচটা মায়ের আঙুলের ভীষণ কাছে চলে আসছে বারবার।
কি হয়েছে বাবু? এই দেখ, তোর জামা সেলাই করছি। তোর জন্মদিন না আজকে? কত মজা হবে বল।
আমার জামা?
হ্যাঁ, লাল জামাটা পরে কি সুন্দর লাগবে তোকে ভাব।
কিন্তু মা, তুমি তো।
ওঠা নামা করতে থাকা সূচের খুব কাছাকাছি চলে গেছে মায়ের আঙুলটা। ঐক্য শিউরে উঠে। সেলাই মেশিনের আওয়াজ বেড়ে উঠেছে এতক্ষণে। ওর দিকে চেয়ে হাসতে থাকে মা। হাসিটা অদ্ভুত ভাবে ছড়িয়ে পড়ে মুখ জুড়ে। সেলাই মেশিনের চাকার আওয়াজের সঙ্গে মিলে যায় সেটা। সূচটা এতক্ষণে এসে পড়েছে আঙুলের উপরে। নিজের শরীর সেলাই করছে মা। এক ছুটে মাকে আটকাতে যায় ঐক্য। হুমড়ি খেয়ে পড়ে চেয়ারের উপরে। না, মা বসে নেই, কেবল সেলাই মেশিনটা নিজে থেকেই চলছে।
মা, মা কোথায় তুমি?
হাঁপানির আওয়াজ আসছে যেন কোথা থেকে। কষ্ট করে টেনে টেনে শ্বাস নিচ্ছে কেউ। ঘরের ভিতরে যেটুকু আলো জ্বলছিল সেটা আরো ক্ষীণ হয়ে এসেছে। চারপাশ হাতলায় ঐক্য। কোথা থেকে আসছে এই হাঁপানির শব্দ? চারিদিকে চেয়ে একটা কাঠের কাবার্ড দেখতে পায় ঐক্য। ছোট এক ফুট বর্গক্ষেত্রের একটা কাবার্ড দেওয়ালের গায়ে রয়েছে। তার ভিতরে বড়জোর একটা পুতুল ঢুকতে পারে। ওর মধ্যে থেকেই আসছে হাঁপানির আওয়াজটা। কিন্তু ওইটুকু কাবার্ডের মধ্যে মা কি করে?
কি দেখতে পাচ্ছেন মিস্টার সেন?
একটা তাক। ওর মধ্যে মায়ের জিনিস থাকতো, আমাকে খুলতে দিত না মা কখনো।
কি জিনিস?
জানি না, মা বলতো ওষুধ আর ডাক্তারের প্রেসক্রিপশন।
ওটা আপনাকে খুলতে হবে মিস্টার সেন, ওটা আপনাকে খুলতেই হবে।
ঐক্যর বুকের ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। ও কি স্বপ্ন দেখছে? নিশ্চয়ই স্বপ্ন দেখছে, কিন্তু এই স্বপ্নটা উঠছে না। এরপর কি হবে ও জানে, কেবল ভুলে গেছে। ওর মনে হলো ওই কাবারটা খোলা উচিত না, ওটা খুলে আগেও বিভৎস ভয় পেয়েছে ও। কিন্তু ওটা না খুললে স্বপ্নটাও তো শেষ হবে না। ঐকোর পা দুটো যেন নিজে থেকে এগিয়ে যায় সেদিকে।
মা, মা কোথায় তুমি?
আমার খুব কষ্ট হচ্ছে বাবু, এটুকু জায়গায় আমার শ্বাস আটকে আসছে বাবু। বাবু তুমি বের কর আমাকে, বাবু বের কর।
কাবাডির ভিতরে সেই যন্ত্রণা মেশানো শ্বাসের শব্দ শোনা যায়। ধীরে ধীরে সেটার সামনে গিয়ে দাঁড়ায় ঐক্য।
ওই কাবারটা আপনি আগেও খুলেছেন মিস্টার সিং, শুধু ভুলে গেছেন ওর ভিতরে কি আছে। আপনার মা যা কিছু লুকাতে চেয়েছেন তার সব কিছু ওই কাবারেই আছে।
কাঁপা কাঁপা হাত উঠে আসে কাবাডের হাতলের দিকে, শক্ত হাতে সেটা চেপে ধরে টান দেয় ঐক্য। তীব্র শব্দ করে ধীরে ধীরে খুলে যায় কাবাডটা। ভিতরটা অন্ধকার, মিশমিশে অন্ধকারের ভিতর কি আছে কিছুই দেখা যায় না। সেই অন্ধকারে হাত বাড়ায় ঐক্য। কাগজ নয়, নরম স্যাঁতস্যাঁতে কিছু হাতে লাগে। হাত বুলিয়ে এই জিনিসটার আকৃতি বুঝতে পারে না। ইঞ্চিয়াটেক লম্বা কিছু একটা হবে, ভীষণ নরম। এক হাতেই জিনিসটা ধরে অন্ধকারের ভিতর থেকে সেটা বের করে আনে ঐক্য। তাকের ভিতরে তীক্ষ্ণ কিছুতে লেগে ওর কবজির কাছটা কেটে যায়, রক্ত ঝরে পড়ে সেখান থেকে। তবে বিশেষ ব্যথা হয় না। ঘরের ভিতরে যে ফিকে আলোটা আছে তাতে হাতে ধরা জিনিসটা কি প্রথমে বুঝতে পারে না ঐক্য। ভালো করে তাকাতে ধীরে ধীরে অবয়বটা স্পষ্ট হয়।
কাবাডের ভিতরে কি আছে মিস্টার সেন?
একটা ভ্রূণ। ভ্রূণটার দিকে চেয়ে থাকে ঐক্য। চোখ, নাক, মুখ আলাদা করে বোঝা যাচ্ছে কি? চোখটা প্রায় স্পষ্ট হয়েছে, কিন্তু খোলা আছে কি? হ্যাঁ, খোলা আছে। খোলা চোখে ভ্রূণটা চেয়ে আছে ওর দিকে। সেদিকেই তাকিয়েছিল ঐক্য। ভালো করে বোঝার চেষ্টা করে ভ্রূণের মুখটা। মুখটা ফাঁক হচ্ছে কি? হ্যাঁ, একটা মিহি শব্দ বেরিয়ে আসছে সেখান থেকে। সেটা হাসি না কান্না ভালো করে বোঝা যায় না। ভ্রূণটাকে এগিয়ে ধরে কানের কাছে নিয়ে আসে ঐক্য। শব্দের তীব্রতা বেড়ে ওঠে। ভ্রূণটা কি হাসছে? আচমকা একটা তীব্র শব্দে ঐক্যের কানে তালা লেগে যায়। হাত থেকে ছিটকে পড়ে অন্ধকারে মিলিয়ে যায় জিনিসটা। কয়েক মুহূর্ত নিস্পন্দ কেটে যায়।
মিস্টার সেন, কি দেখতে পাচ্ছেন আপনি?
সামনে তাকিয়ে ঐক্য দেখে কাবাডের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। ঘরের ভিতর অন্ধকার আরও ঘনিয়ে এসেছে। পেছন ফিরে ঘরের মাঝামাঝি ঝুলন্ত কিছু দেখতে পায় ঐক্য। একটা দড়ি ঝুলছে। না, দড়ি নয়, ওর মায়ের পুরনো একটা শাড়ি শক্ত করে পাখার সঙ্গে বেঁধে রেখেছে কেউ।
কি দেখতে পাচ্ছেন মিস্টার সেন?
ঘরের মাঝখানে একটা দড়ি ঝুলছে।
ওটার কাছে যান।
হেঁটে দড়িটার কাছে এগিয়ে আসে ঐক্য। সেদিকে চেয়ে থাকতে থাকতেই বলে, এসেছি।
এবার তার গলায় পিছিয়ে ঝুলে পড়ল।
থমকে যায় ঐক্য। কি বলছে গলাটা? হঠাৎ ঐক্যর খেয়াল হয় একটু আগের গলার আওয়াজটার সঙ্গে এই গলাটার কোথাও যেন পার্থক্য আছে। এইটুকু সময়ের মধ্যে ধীরে ধীরে বদলে গেছে গলাটা, একটু মেলি হয়ে পড়েছে কি?
কি হলো মিস্টার সেন? বললাম না, এবার ওটাই ঝুলে পড়ুন, ঝুলে পড়ুন।
গলাটা ধীরে ধীরে বদলে যাচ্ছে, একটা মহিলা কণ্ঠ, ওর মায়ের কণ্ঠ। পেছন থেকে দুটো ঠান্ডা হাত স্পর্শ করে ঐক্যর শরীর। মা! চিৎকার করে এক ঝটকায় বিছানার উপর উঠে বসে সে, বুকের উপরে হাত রেখে হাঁপাতে থাকে, কোন রকমে ঠাহর করে দেখার চেষ্টা করে চারপাশ। কাত্তায়ন সরকারের মুখটা দেখে ওর মন খানিকটা শান্ত হয়। কাত্তায়ন জলের গ্লাস এগিয়ে দেয় তার দিকে, সেটা ঠোঁটের উপর ধরে পুরো জলটাই শেষ করে।
এখন ঠিক লাগছে একটু? একটু ডিজি লাগবে, ধীরে ধীরে কেটে যাবে, চিন্তার কিছু নেই। গান শুনবেন?
আচ্ছা, কি বুঝলেন মিস্টার সরকার?
ওই শোকেসের মধ্যে আপনার মা যে কাগজপত্র প্রেসক্রিপশন রাখত, সেটা আপনি নিজে দেখেছিলেন কোনোদিন?
মনে পড়ছে না। কাবারটার কথা মনে আছে, ওর ভিতরে মা কিছু জিনিসপত্র রাখত, সেটা মনে আছে। ওটা খোলা আমার বারণ ছিল তাও মনে আছে, কিন্তু ওর ভিতরে কি ছিল
সেটা সম্ভবত আপনি নিজেও দেখেছিলেন, কিন্তু কি দেখেছিলেন সেটা ভুলে গেছেন। আপনার মা আপনার যমজ ভাইয়ের অদৃশ্য হয়ে যাওয়া বলে যা বোঝাতে চেয়েছিলেন সেটা ওর ভিতরেই ছিল, অথচ ওখানে ঠিক কি ছিল আজ আর তা জানা সম্ভব নয়।
আমার একটা জিনিস মনে হচ্ছে, জানেন
কি,
আমার মা যা বলতো সেটা আক্ষরিক অর্থেই বলতো। আমার হয়তো সত্যিই একটা যমজ ভাই ছিল, সে জন্মাবার ঠিক পরেই চুরি হয়ে যায়। আমি বড় হয়ে যখন ইরেসপন্সিবল হয়ে পড়লাম, তখন মা ধীরে ধীরে রিগ্রেট করা শুরু করল। আমার বদলে আমার ভাই যদি মায়ের কাছে থাকতো তাহলে হয়তো
সেদিন আপনার মাকে ওইভাবে যন্ত্রণা ভোগ করে মারা যেতে হতো না, তাই তো?
ঐক্যজিৎ সেনের ফোনটা পাশের টেবিলেই পড়েছিল, তার স্ক্রিন সেভারে দিয়া আর চৈতালি সেনের ছবি এখনো ফুটে আছে। চোখের ইশারায় সেদিকে দেখালো কাত্তায়ন।
আপনার বদলে যদি আপনার ভাই জন্মাত তাহলে দিয়া জন্মাত না, ওর বদলে অন্য কেউ জন্মাত। আমি জানি এমন একটা পৃথিবী আপনি কল্পনা করতে পারেন যেখানে আপনি নেই, কিন্তু এমন পৃথিবী কি কল্পনা করতে পারবেন যেখানে আপনার মেয়ে মানে দিয়া নেই?
কিন্তু এটা আমার জীবন নয় মিস্টার সরকার। এভাবে দিনের পর দিন ভয়ে ভয়ে আশঙ্কায় আমার জীবন কাটবে না। আপনি কিছু একটা ব্যবস্থা করুন না হলে।
বিছানার ঠিক উপরেই একটা আয়না লাগানো আছে, সেই আয়নায় আপাতত নিজের মুখ দেখতে পাচ্ছে কাত্তায়ন। মাথায় ঝাঁকড়া চুলগুলো মুখের ওপরে ঢলে পড়েছে, তার ফাঁক দিয়েই কপালের ঘন হওয়া ভাঁজগুলো দেখা যায়। সে ধীরে ধীরে বলল,
এই গোটা ঘটনাটা আপনি আপনার জন্মদিনের দিন দেখেছেন, তাই না? আপনার হাতের কাটাটাও তার মানে জন্মদিনেই হয়েছিল।
হ্যাঁ, তাতে কি?
অর্থাৎ আপনার যমজ ভাই জন্মদিনের দিনই আক্রমণ করেছিল আপনাকে। আমার মন বলছে আপনার এই বছরের জন্মদিনে আপনার সঙ্গে কিছু একটা হবে। আপনারা তিনজনের রাতে এক জায়গাতেই শোন, তাই তো?
হ্যাঁ, কিন্তু ওরা আগে শুয়ে পড়ে, আমার কাজ থাকে বলে দেরি হয়, কাজকর্ম শেষ করে একটু রাত করে শুতে আসে, ততক্ষণে ওরা ঘুমিয়ে পড়ে।
তার আগে অবধি কোথায় থাকেন?
আমার নিজের স্টাডিতে, বেশিরভাগ দিন রিহার্স করি।
আগামী সোমবার রাতটা আমাকে আপনার বাড়িতে থাকতে হবে, বারান্দাটুকু দিলেই চলবে। আপনি অবশ্যই নিজের ঘরে কাজ করতে পারেন, আমার কোনো আপত্তি নেই।
এই বলে কাত্তায়ন সরকার পকেট থেকে সিগারেটের একটা স্টিক বের করে ঠোঁটে ধরে।
জন্মদিনের আগে নিজেকে প্রস্তুত করে নিন মিস্টার সেন, বড়সড় একটা গিফট পেতে চলেছেন আপনি। এই কদিন ঐক্যজিৎ সেনের কেসটা নিয়ে মাথাটা ঘেঁটেছিল, আজ কেসটা খানিকটা সালটে এনেছি। দু একটা জায়গায় হানা দিতে হয়েছে, কিছু বইপত্র ওলট পালট করেছি, সেইসব করতে গিয়ে চোখের তলায় কালি পড়েছিল মনে হয়। আজ মাথা খানিক হালকা হতে সন্ধেবেলা এক ক্যান বিয়ার খেয়ে আরাম করে শুয়ে পড়েছিলাম, কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না, তথা তার ঠেলা খেয়ে ঘুমটা ভেঙে গেল।
উঠো ভাই, উঠো, কাঁদতা এমন, ওঠো ওঠো, এক জায়গায় যেতে হবে, ওঠো।
আর এই যে বাজে, আপনি যান, আমি এখন কিছু দেখতে চাই না।
এখন না হলে দেখতে পাবে না ভাই,
রাজের অন্ধকারে কিছু দেখা যায় না, তথা সকালে যাব।
অন্ধকারেই তো একমাত্র জ্ঞানের আলো ফোটে কাত্তায়ন। আরে চলো চলো, একটা জিনিস দেখাবো, দিনের আলোতে বড্ড ভিড় ভাট্টা, রাতে নির্বিবাদে কাজ করা যাবে। তাছাড়া প্রথম দিন ওই কাজ তোমার অন্ধকারে করাই ভালো।
মৃদু কৌতূহল হল, বুঝলাম একবার যখন জেদ ধরেছেন না আমাকে উঠিয়েই ছাড়বেন। জামাকাপড়টা ছেড়ে নিলাম, দারোয়ানকে ডেকে খোলাতে ইচ্ছে করল না গেটটা, তাই দুজন একরকম চোরের মতো লোহার গেট টুপকে বাইরে চলে এলাম। রাস্তাটা একদম জনশূন্য, দূর দূরান্ত অবধি জনমানুষের চিহ্ন নেই। আজ যে কি হয়েছে কে জানে, একটা কুকুর বিড়াল পর্যন্ত দেখা গেল না রাস্তায়। খানিকটা গা ছমছম করল আমার, কোথায় নিয়ে যাচ্ছেন কে জানে। তাও তার পাশে পাশে হাঁটতে লাগলাম, দুজনের ছায়া পড়েছে পিচের রাস্তার উপরে।
তোমার কেসটা কতদূর বলো তো, কিছু কিনারা করতে পারলে?
সারাদিন এইসব জিজ্ঞেস করেন আর এই রাত্রিবেলা ঘুম থেকে তুলে আপনার খেয়াল হয়েছে?
আহা বলোই না।
হ্যাঁ, ওই কয়েকটা প্রশ্নের উত্তর পেয়েছি, কয়েকটা এখনো পাওয়া বাকি আছে।
যেমন
ঐক্যজিৎসেনের মা কেন আসছেন সেটা বুঝতে পারছি, কিন্তু কি করলে আর আসবেন না সেটা বুঝতে পারছি না। তথাতে আর কিছু বললেন না। আমার ফ্ল্যাট ছেড়ে মিনিট কুড়ি হাঁটার পরে একটা মোড় পড়ে, সেখান থেকে বাঁদিকের রাস্তায় ঢুকে আরও খানিক হেঁটে এক জায়গায় এসে থেমে গেলেন তথাতে। এতক্ষণ যে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম তার সঙ্গে এই জায়গাটার বিশেষ কিছু পার্থক্য নেই, কেবল আগের তুলনায় এখানে আলোটা অনেক কম।
রাস্তার বাঁদিকে তাকাও তো, কিছু দেখতে পাচ্ছ?
বাঁদিক লক্ষ্য করে দেখলাম সেখানে রাস্তার উপর ল্যাম্পপোস্টের নিচে চাটাই পেতে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে কেউ একটা শুয়ে আছে, মনে হয় একটা ভিখারি। কালো ধুলো লাগা মুখটা দেখা যাচ্ছে, উস্কো খুস্কো সোনের মতো চুল, গালের ভিতর ঢুকে যাওয়া চামড়া, আর অঘরে ঘুমোচ্ছে লোকটা। ওটা তো একটা ভিখারি। মানে আপনি ভিখারি দেখাতে এনেছেন নাকি আমাকে?
না, সুখী লোক দেখাতে এনেছি। আমাদের না দুঃখ হলেই খানিক ভিক্ষে করা উচিত। যাই হোক, কাজের কথায় আসি। ওই লোকটাকে আজ সন্ধ্যায় একজন দুটো রুটি আর একটু বাসি তরকারি দিয়ে গেছে। ও সন্ধ্যেবেলা খিদে ছিল না বলে রেখে দিয়েছে, রাতে ঘুমিয়ে পড়েছিল, এখন ঘুম থেকে উঠলে খিদে পেট জ্বলবে।
হ্যাঁ তো কি?
তো তুমি ওটা চেয়ে নাও ওর থেকে।
কোনটা?
রুটি তরকারি।
কি লোকটা এমনিতেই খেতে পায় না, ওর ওইটুকু রুটি তরকারি আমি নিয়ে নেব?
নিয়ে নিতে তো বলিনি, ভিক্ষে চাইতে বলেছি। হাত পা তো ওর কাছে, যদি দয়া হয় তোমায় দেবে, না হলে তাড়িয়ে দেবে।
কি বলছেন আপনি? অসম্ভব, আমার এতটাও খারাপ দিন আসেনি যে ভিখারির থেকে ভিক্ষা করে খেতে হবে। কি বলছেন তথাদা? মানে তথাদা আমার দিকে না তাকিয়ে দুপা পিছিয়ে যান। দীর্ঘ দেহ বাতাসে ক্ষীণ হয়ে আসে।
যেদিন তোমার ভিক্ষে চেয়ে খাওয়ার মতো সাহস থাকবে না, সেদিনই তোমার জীবনের সব থেকে খারাপ দিন কাত্তায়ন। যাও ভিক্ষে করো ওর কাছে।
তথাদা ইয়ার কি হচ্ছে নাকি? হ্যাঁ আপনি জানেন আমি কে? মাস গেলে আমি কত টাকা রোজগার করি আপনার কোনো আইডিয়া নেই?
তুমি একটা শোক থেকে আরেকটা শোকে লাফাতে থাকা এক অসহায় জীব, মাস গেলে তুমি শুধু মৃত্যু রোজগার করো।
অসহায় লাগে আমার। সব ছেড়ে ছুড়ে বাড়ি ফেরার উপায় নেই, অমান্য করারও উপায় নেই। তথাদার গলায় কি আছে না আমি জানি না, আর কিছু বলতে পারলাম না। তারপর পায়ে পায়ে এগিয়ে গেলাম ওর দিকে। অঘরে ঘুমোচ্ছে ভিখিরিটা, নিচু হয়ে আলতো করে ঠেলা দিলাম তাকে। আরো বার দুয়েক ঠেলতে কাজটা হল। ধীরে ধীরে সে উঠে বসে আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকালো। অস্পষ্ট গলায় প্রশ্ন করল,
কে রে?
বুঝি, আপনার কাছে একটু খাবার হবে? আমি ওর সামনে হাঁটু গেড়ে বসি। লোকটা চাদরের তলায় হাত দিয়ে কি যেন লুকিয়ে ফেলে। একটা শার্ট প্যান্ট পরা চাঁচাছোলা চেহারার মানুষ কেন ওর থেকে মাঝরাতে রুটি তরকারি ভিক্ষা চাইছে সেটাইও বুঝতে পারে না। দুপাশে মাথা নেড়ে রুটি তরকারিটা বুকের মধ্যে আগলে এসে আবার শুয়ে পড়ে। বুঝি দাদা, ও দাদা, বুঝি একটু খাবার দেবেন আমাকে? আমি উঠে পড়ি। পিছন ফিরে তথাদার দিকে তাকিয়ে দেখি তার মুখে এখনো সেই হালকা হাসিটা লেগে আছে। কাঁধ থেকে বোঝা নেমে গেল আমার। ভাগ্যিস রাস্তায় অন্য কোনো লোক নেই। একটা ভিখারির থেকে রুটি চেয়ে লাত খেয়েছি কেউ দেখতে পেলে লজ্জাটা সীমা থাকত না। কয়েকবার এগিয়ে এসেছিলাম,
শুনেন?
হ্যাঁ। ফিরে তাকিয়ে দেখলাম ভিখারিটা আবার উঠে বসেছে। উজ্জ্বল চোখে ভালো করে লক্ষ্য করছে আমাকে।
ক্ষুধা পেয়েছে?
আমি উপরে নিচে মাথা নাড়াই। খানিকক্ষণ স্তব্ধ চোখে আমার দিকে চেয়ে থাকে লোকটা, কি যেন একটা ভাবে। তারপর রুটির প্যাকেটটা খুলে একটা রুটি আমার দিকে বাড়িয়ে দেয়। অন্য রুটি আর তরকারিটা আবার শক্ত হাতে ধরে তেমনই চাদরের তলায় ঢুকিয়ে রাখে। আমি এগিয়ে গিয়ে উঁচু করে ধরা রুটিটা হাতে নিয়ে একবার নমস্কার করি। লোকটা আবার চাদরের তলায় হারিয়ে যায়। তথাদার দিকে আমি ফিরে আসি। আবার হাঁটতে শুরু করেছেন তিনি। আগের মতো উদাস গলাতেই বললেন,
রুটিটা খেতে পারো, খারাপ হয়ে যায়নি এখনো।
আপনি আমাকে দিয়ে এসব কেন করাচ্ছেন বলুন তো?
তোমার কি মনে হয় ওই লোকটা তোমাকে রুটিটা কেন দিল?
ওর কাছ থেকে মনে হয় এর আগে কেউ কোনোদিন ভিক্ষা চায়নি, তাই খুশি হয়ে হয়তো।
না, তোমার খিদে পেয়েছিল বলে। যতক্ষণ তুমি ভাববে কারো থেকে ভিক্ষে চেয়ে তাকে তুমি কিছু দিয়েছ, ততক্ষণ তোমার ভিক্ষে পূর্ণ হবে না।
পূর্ণ হয়ে কি লাভ? এই এই রুটিটা নিয়ে আমি কি করব?
খেয়ে বেঁচে থাকবে। তুমি কাত্তায়ন সরকার, তোমার রোজগার, তোমার প্রচুর পড়াশোনা তোমাকে শুধু দুঃখ দিতে পারবে। যখনই মনে হবে এসবের মধ্যে ডুবে যাচ্ছ, তখনই ভাববে এই রুটিটার কথা। মনে করবে তুমি ভিখারির দয়ার রুটি খেয়ে বেঁচে আছো। এই রুটি তোমায় শোক থেকে উদ্ধার করবে।
মাঝে মাঝে মনে হয় আপনি চাইলে যে কোনোদিন ধর্মগুরু টুরু হতে পারতেন, বুঝলেন তো?
ধর্মতে আপত্তি ছিল না, কিন্তু আমি তোমার থেকে মাত্র একটুখানি বেশি জানি। ব্যাস একটা মাত্র কেস বেশি সলভ করেছি, তাতেই কাউকে গুরু বলা যায় না কাত্তায়ন। ও কেসের কথায় মনে পড়ল, আমার মনে হয় তোমার একবার ভালো করে কথা বলা দরকার।
কার সাথে? মিস্টার সেনের সঙ্গে?
না, ওর মায়ের সঙ্গে।
মানে তাকে কোথায় বাবু? মানে তিনি তো আমাকে দেখা দেন না।
তিনি আমাদের মধ্যেই আছেন।
আমাদের মধ্যে কি? আপনি কি পাগল নাকি তথাদা? হ্যাঁ,
তোমার মধ্যে সবাই আছে কাত্তায়ন। তোমার মা আছে, ঐক্যজিৎ সেন আছে, তার মেয়ে আছে, আমি আছি। তোমাকে শুধু নিজের মধ্যে খুঁজতে হবে। তিনি কিসে দুঃখ পেতেন, কিসে আনন্দ পেতেন, কিসে ভয় পেতেন, সেটা খুঁজে বার করতে হবে।
মাকে অনুভব করা কি মুখের কথা দাদা? আমি নিজের মাকেই বেশি দিন দেখিনি, তার উপরে মনে করতে গেলেই ওই দৃশ্যটাই।
আমাকে যখন প্রথম দেখেছিলে সেদিনের কথা মনে আছে?
হ্যাঁ, রক্তে ভেসে যাচ্ছিল আপনার এই বিরাট বড় শরীরটা।
তাও তো তুমি পালিয়ে যাওনি ভয়ে, তাই না? তেমন ভয় পেলে মানুষ দুটো কাজ করতে পারে, পালিয়ে যেতে পারে, নয়তো সেই ভয়ের সামনে রুখে দাঁড়াতে পারে। সাধারণ মানুষের পালিয়ে যাওয়ার অবকাশ থাকে, শুধু মায়েরা পালিয়ে যেতে পারে না। আপাতত মাতৃত্বের অন্বেষণ তুমি এইটুকু জ্ঞান দিয়ে শুরু করতে পারো।
ঐক্যজিৎ সেনের কেসটা হাতে নেওয়ার পর থেকেই জানি না কেন তথাতার সঙ্গে যতবার কথা হয়েছে মনে হয়েছে তিনি যেন এই কেসটার ব্যাপারে আমাকে কিছু বলতে চাইছেন। তবে আগেও খেয়াল করেছি তথাদা অঙ্কের উত্তর বলে দেন না, কেবল যে ফর্মুলায় সেটা সমাধান করা যাবে সেই ফর্মুলাটুকুই শিখিয়ে দেন। তবে ভদ্রলোক আমাকে সাহায্য কেন করছেন জানি না। ঐক্যজিৎ সেনের ব্যাপারে খুব যে কিছু আগ্রহ আছে তা নয়, কিন্তু ইদানিং না আমার মাঝে মাঝে ভয় লাগে, যদি হুট করে তথাতার সবকিছু মনে পড়ে যায় তাহলে হয়তো হুট করেই ঝোলা গুটিয়ে বাড়ির পথে হাঁটা দেবেন, আর সেক্ষেত্রে তথাতার সঙ্গে আমার আর দেখা হবে না। এই কবছর একা থাকতে থাকতে ভারী মন খারাপ হতো, আর তথাদা আসার পর থেকেই সেই মন খারাপগুলো যেন ম্যাজিকের মতো হাওয়া হয়ে গেছে। অনেকটা পিছিয়ে পড়েছিলাম, ছুটে এবার তার দিকে এগিয়ে যাই। তথাদা
বলো।
দাঁড়িয়ে পড়েন তিনি। বলছি আমি রাজি আছি।
কিসে?
মানে আপনার মতো হতে। আশীর্বাদ করুন যেন আপনার মতো হতে পারি আমি।
আশীর্বাদে কাজ হয় না, ওসব ম্যাজিক আমি জানি না।
তাহলে
এসো আমার সঙ্গে, এসো। আরে এসো,
আমার হাতটা ধরে টান দেন তো দাদা। আর সেই অমুখ টানে তাকে অনুসরণ করে চলতে শুরু করি আমি। কোথায় চলেছি আমি জানি না, এক শাশ্বত আলোর টান আমাকে টেনে নিয়ে চলেছে। তথাদার দীর্ঘ শান্ত অবয়ব হারিয়ে গেছে সে আলোর ভিতরে, আর আমি অবধের মতো চেয়ে থাকি সে আলোর দিকে। ঐক্যজিৎ সেনের ফ্ল্যাটটা এত উঁচুতে হওয়ার জন্য বারান্দাটায় সারাক্ষণই হাওয়া দেয়। সেই হাওয়া মাখতে মাখতেই রাতের কোনো এক সময় ঘুমিয়ে পড়েছিলাম। এমন সময় একটা খসখস শব্দে ঘুমটা ভেঙে গেল। নার্ভগুলো নিজে থেকেই সতর্ক হয়ে উঠল। আজ 12টা নাগাদ এখানে এসে পৌঁছেছিলাম। মিসেস সেন যে আমি এই ফ্ল্যাটে রাত কাটানোয় বিশেষ খুশি হয়েছেন তা কথা বলে মনে হল না। আমার সঙ্গে দায়সারা দু চারটে কথা বলেছেন। আমি মোটের উপর জানিয়ে দিয়েছি মাঝরাতে কিছু ঘটলে বিচলিত না হতে। এখন কান পেতে শুনতেই মনে হল ঘরের ভিতরের দিক থেকে আসছে আওয়াজটা। বারান্দার দরজা খোলা, ঘন অন্ধকার জমাট বেঁধে আছে সেখানে। আন্দাজে বুঝলাম অন্ধকারের মধ্যে কেউ একজন এসে দাঁড়িয়েছে ওখানে, ওখান থেকেই তাকিয়ে আছে আমার দিকে। আমিও স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলাম সেদিকে। এখন রাত 3টে বাজে, বলার মতো তেমন কিছুই ঘটেনি, এমনকি তাপমাত্রায় এতটুকু বদল অবধি হয়নি। অন্ধকারটা কেবল কেউ এসে দাঁড়ানোয় একটা আকার পেয়েছে। ভালো করে সেখানে চোখ রাখতে আমি অবয়বটা চিনতে পারলাম। ঐক্যজিৎ সেন এসে দাঁড়িয়েছেন, আর আমার দিকে চেয়ে আছেন কি দিয়ে? আমি ডাকলাম, দুশ্চিন্তায় ঘুমাচ্ছে না নাকি মিস্টার সেন?
না আসলে,
কথাটা বলতে বলতে বারান্দার মধ্যে ঢুকে এলেন তিনি। এসেই আমার হাতের দিকে চোখ পড়ল, ছুরির ফলাটা চকচক করে উঠল সেখানে।
ওটা আপনার কাছে?
কেন, কার কাছে থাকার কথা?
না চৈতালি খুঁজে পাচ্ছিল না।
হ্যাঁ, পাওয়ার কথাও নয়, আপনার মা দিয়ে গেছেন আমাকে।
আমার মা? কেন?
ওই যে আপনাকে প্রোটেক্ট করতে। যাকে, আজ আর কিছু হবে না মনে হয়, আপনি এটা রেখে দিন আপনার কাছে। হাত বাড়িয়ে ছুরিটা দিয়ে দিলাম তার হাতে, সেটা পকেটে চালান করতেই বারান্দার চারদিকটা ইশারা করে বললাম, আপনি দেখতে পাচ্ছেন আপনার মাকে আজ?
না।
আজ মনে হয় আসবেন না। আপনি শুয়ে পড়ুন যান। মুখ দেখে মনে হলো লোকটা খানিকটা ঘাবড়ে গেছে, আমার কথাবার্তার অর্থ বুঝতে পারেননি সম্ভবত। আর কথা না বাড়িয়ে তিনি আবার নিজের স্টাডির দিকে হাঁটা দিলেন। একটা চাপা শব্দ আসছে কি সেদিক থেকে? সময় হয়েছে, আমি পা টিপে টিপে বেরিয়ে এলাম বারান্দা থেকে। হ্যাঁ ঠিকই, একটা আওয়াজ আসছে। আমার নার্ভ উত্তেজিত হয়ে উঠল। ঘরের ভিতরে কিছু একটা তো বদলেছে, বাতাস ভারী হয়েছে, আরো 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 কিছু একটা মনে হচ্ছে। হ্যাঁ, ডাইনিং স্পেস। একদিকে ঐক্যজিৎসিং স্টাডি, অন্যদিকের ঘরে আপাতত শুয়ে আছে মিসেস সেন আর দিয়া। সেই দরজাটার দিকে এগিয়ে গিয়ে টোকা দিলাম আমি, মিসেস সেন, মিসেস সেন, জেগে আছেন? দ্রুত কিন্তু নিঃশব্দে খুলে গেল দরজাটা। বুঝলাম মহিলা দু চোখের পাতা এক করতে পারেননি। উদ্বিগ্ন মুখে আমার দিকে তাকালেন তিনি। চলো বাঁচাতে হবে।
কাকে?
আপনার হাজবেন্ডকে। আজ থেকে বহু বছর আগে যে করেছিল সম্ভবত সেই আবার আক্রমণ করতে চলেছে মিস্টার সেনকে। আসুন।
আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না।
আপনার হাজবেন্ডের হাতের কাটা দাগটা, কেউ ছুরি চালানোর চেষ্টা করেছিল ওর হাতের উপর, সে আজ আবার আসবে।
আপনি কি করতে চাইছেন আমাকে পরিষ্কার করে বলুন তো, আমার মাথায় কিছুই ঢুকছে না তো।
তার আর সময় নেই, চলুন। ঐক্যজিতের ঘরের দিকটা দেখালাম আমি, চাবি দিয়ে ঘরটা খুলুন তাড়াতাড়ি, নিজেই বুঝতে পেরে যাবেন। ড্রয়ার খুলে পাশের ঘরের চাবি বের করলেন মহিলা, তারপর দ্রুত পায়ে হেঁটে এসে নিঃশব্দে খুলে ফেললেন ঐক্যজিৎ সেনের ঘরের ইয়েল লক। দরজাটা একটানে হাট করে খুলে ফেলতেই জমাট অন্ধকার ধাক্কা মারল তার চোখে। প্রথমটা কিছুই চোখে পড়ল না। এই গোটা কেসটায় অনেকগুলো ধাঁধা আছে, তার মধ্যে সব থেকে বড় ধাঁধাটা তৈরি করেছেন আপনার হাজবেন্ড ঐক্যজিৎ সেন। একটা ফিকে আলো আসছে জানলা দিয়ে, সাদাটে কিছু একটা নড়াচড়া করছে ঘরের ভিতরে, নিঃশব্দে সতর্ক বিড়ালের মতো। আমরা এগিয়ে গেলাম সেদিক লক্ষ্য করে। যা বলছি মন দিয়ে শুনবেন, আপনি জেনে অবাক হবেন আপনার স্বামীর এত কিছু করার পেছনে মূল উদ্দেশ্য তার মায়ের ভূত তাড়ানো ছিল না, ছিল অন্য কিছু। সত্যি কথা বলতে বিগত 10 দিন ধরে কেবল একটাই কাজ উনি করতে চাইছিলেন।
কি?
সাদা দুরন্ত জিনিসটা এতক্ষণে স্পষ্ট হয়েছে ওর চোখের সামনে, সেদিকটা ভালো করে লক্ষ্য করেই চমকে পিছিয়ে আসেন তিনি। মুখ দিয়ে মৃদু আর্তনাদ বেরিয়ে আসে। ঘরের একেবারে ধারে জানলার সামনে একটা টুলের উপর বসে আছেন ঐক্যজিৎ সেন। তার একটা হাত মুখের সামনে ধরা, অন্য হাতে ধরা একটু আগে আমার দেওয়া সেই ছুরিটা, সেটাই প্রাণপণে অন্য হাতের উপরে চালানোর চেষ্টা করছেন তিনি। মুখ দিয়ে রাগত গড় গড় শব্দ বেরোচ্ছে, আরো জোর প্রয়োগ করছেন কিন্তু লাভ হচ্ছে না। ছুরিটা চামড়ার উপর ঘষা খেয়ে বেরিয়ে যাচ্ছে হাতের বাইরে। স্বামীর দিকে ছুটে যান চৈতালি, এক টান মেরে ছুঁড়ে ফেলে দেয় ছুরিটা। উদ্ভ্রান্তের মতো হাহাকার বেরিয়ে আসে মানুষটার মুখ থেকে। চৈতালিকে ধাক্কা মেরে সরানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। মুখ ফিরিয়ে অসহায় চোখে তাকান আমার দিকে। প্লাস্টিকের, হ্যাঁ প্লাস্টিকের। শুধু তাই নয়, এ ঘরে এমন কিছুই নেই যা দিয়ে আপনি আত্মহত্যা করতে পারবেন। সমস্ত শরীর কেঁপে উঠল তার। আমি চৈতালির দিকে ফিরলাম। সারাটা জীবন ধরে এই একটা কাজই করতে চেয়েছেন ঐক্যজিৎ সেন, আত্মহত্যা, কিন্তু পারেননি। বারবার বাধা হয়েছে ওই একজন, ওনার মা।
কিন্তু কেন?
দেওয়ালের একদিকে এলিয়ে পড়েছে ঐক্যজিৎ সেনের শরীরটা, চোখ দুটো অন্ধকার কোটরে হারিয়ে গেছে, মুখে কোনো অনুভূতির রেখা নেই। আমি গিয়ে তার পাশেই বসে পড়লাম। মিস্টার সেনের প্রথম দিনের গোটা বয়ানে আমার সব থেকে সন্দেহজনক লেগেছিল ওর মায়ের হঠাৎ পাল্টে যাওয়াটা। সাধারণত দুশ্চিন্তার চরম সীমায় পৌঁছে এরকম ঘটে, কিন্তু প্রশ্ন হল কি নিয়ে দুশ্চিন্তা? ছেলেকে নিয়ে ছোট থেকে কি এমন আশঙ্কা করতেন মহিলা? পার্বতী সেন ছেলেকে ছোটবেলা থেকে এক যমজ ভাইয়ের কথা বলতেন, সে নাকি বড় হয়ে আক্রমণ করবে ওকে। মিসেস সেনের দুশ্চিন্তা ছিল সেই আততায়ীকে নিয়ে।
কিন্তু সে কি?
ছোট থেকে পার্বতী সেন যে আততায়ীর কথা বলতেন তার নাম লিউই বডি ডিমেনশিয়া, এক জাতের নার্ভের রোগ। যমজ ভাই কারণ রোগটা জেনেটিক। ঐক্যজিৎ সেনের সঙ্গে সঙ্গেই তার শরীরে জন্মায়, আর রোগটা ধীরে ধীরে শরীরের নিউরো ট্রান্সমিটারগুলোকে নষ্ট করে ফেলতে শুরু করে। আমাদের মাথার মধ্যে সুখের, সাফল্যের, আনন্দের, উৎসাহের এই যেসব অনুভূতিগুলো আছে না, সেগুলো তৈরি করে যে হরমোন, তার নাম ডোপামিন। এই রোগের ফলে শরীরে ডোপামিন লেভেল ভয়ঙ্করভাবে কমে যায়। আপনি সুখ, আনন্দ, সাফল্য, উৎসাহ এসব কিছুই অনুভব করতে পারেন না। কল্পনা করুন একটা মানুষ যে বছরের পর বছর সুখ বলে কিছু চেনেনি, আনন্দ বলে কিছু জানেনি, তার অক্ষম নার্ভ সুখের অনুভূতি তৈরি করতে পারে না। দিনের পর দিন, মাসের পর মাস, কিছুতেই তিনি খুশি হন না, কিছুতেই আনন্দ পান না, উল্টে সারাক্ষণ তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে কাটে।
কিন্তু মা তো ওকে এসব বলেনি কোনোদিন।
কি লাভ বলে, রোগটা তো সারানো যায় না, উল্টে আমি কোনোদিন সুখী হতে পারবো না, এই জ্ঞানটা রোগীকে আরো বেশি অবসাদগ্রস্ত করে দেয়। তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে রোগটা জন্মায় ওই 50-এর পর থেকে। একটা বয়সের পর বেঁচে থাকার ইচ্ছেটা একদম চলে যায়। ঐক্যজিতের কেসটা ভীষণ ভীষণ রেয়ার, মানে এত ছোট বয়সে সাধারণত এই রোগটা হয় না। ঐক্যজিৎ সেনের অন্য পাশে বসে পড়েন চৈতালি, দু হাতে একটা অক্ষম হাত চেপে ধরেন, চোখ থেকে জলের ধারা গড়িয়ে পড়ে তার। আসলে কি জানেন তো ম্যাম, মানুষের শরীর একটা যন্ত্র বই তো কিছু নয়, ওর মানে আপনার হাজবেন্ডের যন্ত্রটা কেবল আপনার আমার মতো সুস্থ নয়। পার্বতী সেন ছোটবেলাতেই বুঝতে পারেন রোগটা আছে তার ছেলের শরীরেই। তার জীবনে এমন একটা দিন আসবে যেদিন তার আত্মহত্যা করতে ইচ্ছে করবে, এবং একদিন না একদিন এই ইচ্ছার কাছে সে হার মানবেই। তিনি যতটা সম্ভব ছেলেকে হাসি খুশি রেখে মানুষ করার চেষ্টা করেছিলেন, মজার গল্প পড়ে শোনানো, হাসির সিনেমা দেখানো, কিন্তু ছেলে বড় হতে হতে তিনি বুঝতে পারেন লোকটা দিন দিন থাবা বসাচ্ছে তার মাথার ভিতরে। সে যোগ বলতে পারে, হাসি ঠাট্টা করতে পারে, কিন্তু সেসব শুধু লোক হাসানোর জন্য। তার নিজের মন কিছুতেই ভালো হয় না, উল্টে দিন দিন সিভিয়ার ডিপ্রেশনে ডুবে যায়। ঐক্যজিৎ সেনের শরীরটা নড়ে ওঠে, জুড়ে কয়েকটা শ্বাস নেয় সে। চোখের নীল মণিটা একবার ঝলসে ওঠে। আলো ফুটতে শুরু করেছে কি? না, এখনো গভীর অন্ধকারে ডুবে আছে চারপাশ। তার দিকে চেয়েই আমি আবারও বলতে থাকি, টুয়েলভে পড়ার সময় প্রথম অ্যাটাকটা হয় আপনার। জন্মদিন মানুষের জীবনে সব থেকে খুশির দিন। সেই জন্মদিনেও আলোয়ে হুল্লোড়ে গিফটের প্যাকেটেও আপনি খুশি হন না। মায়ের ড্রয়ার খুলে সেদিনই আপনি জানতে পারেন আপনার এই রোগটার কথা, আর সেদিনই হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। আপনার মা আপনাকে কোন রকমে বাঁচিয়ে নেন, কিন্তু সেই দিনের পর থেকেই দুশ্চিন্তায় আর রাতে ঘুম আসত না পার্বতী সেনের। রাতের বেশিরভাগ সময় হয় আপনার ঘরে তিনি ঘুমোতেন, না হয় ঘরের বাইরে সারা রাত জেগে কাটাতেন। ওনার মূল উদ্দেশ্য ছিল আপনাকে পাহারা দেওয়া। আপনার মা ছোট থেকেই আপনার মনের ভিতরে এই ধারণা বুনে দিয়েছিলেন যে যতক্ষণ তিনি জেগে আছেন আপনার কোনো ক্ষতি হতে দেবেন না। যতদিন তিনি বেঁচে ছিলেন একমাত্র এই কারণেই আপনি আত্মহত্যা করতে পারেননি।
মাকে সত্যি আমি
এতক্ষণ পরে কথা ফুটে জড় বস্তু হয়ে যাওয়া মানুষটার মুখে। কাঁপা কাঁপা হাতে নিজের মাথার চুল খামচে ধরে ঐক্যজিৎ সেন। আমি হাঁটু মুড়ে বসি তার সামনে। আপনার মা শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে অসম্ভব ভালোবাসতেন ঐক্যজিৎ। হ্যাঁ, গ্যাস সিলিন্ডারে জ্বলন্ত দেশলাই কাঠি ফেলার মুহূর্তেও বাসতেন। আপনি একটা নিউরনের রোগের শিকার ছিলেন, আর আপনার জন্য দুশ্চিন্তা করতে করতে তিনি আর একটা রোগের শিকার হয়েছিলেন। ওই যে বললাম, মানুষ কিছু যন্ত্রের কারসাজি বই তো নয়। আমরা তাকে যন্ত্র ছাড়া অন্য কিছু ভেবে বসলেই গোলমাল বাঁধে। আপনার রোগটার অনেকগুলো সিমটম আছে, হাত পায়ের ক্ষমতা কমে আসা, অবসাদ, ঘুম বেশি খাওয়া এবং হ্যালুসিনেশন।
আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলিনি, মাকে আমি রোজ দেখেছি।
জানি জানি আপনি দেখেছেন, কিন্তু আপনার মা আপনার ভিতরে আছেন মিস্টার সেন।
আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না।
আমি দুটো হাত মুখের উপর চালিয়ে নি, একবার ঘড়ির দিকে তাকাই, ভোর হওয়ার সময় এগিয়ে এসেছে। তথাদা কি ঘরের ভিতরে আছে নাকি ছাদে চলে গেছে কে জানে। মানুষের ভিতরে দুটো সত্তা থাকে, একটা আদিম সত্তা, সে জীবের প্রাথমিক ধর্ম পালন করে বেঁচে থাকতে চায়। অপর একটা সত্তা তৈরি হয় রোজগার জীবনের গ্লানি, অবসাদ, বিষণ্নতা, হেরে যাওয়া এসব থেকে। এই সত্তা তাকে আত্মহননের দিকে নিয়ে যায়। ক্রনিক ডিপ্রেশনের শিকার হলে আমাদের ভিতর এই দুটো সত্তার মধ্যে মারপিট শুরু হয়। আপনার ক্ষেত্রে ওই আদিম সত্তাটা খুব দুর্বল, তাও সে একটা শেষ চেষ্টা করে। সে আপনাকে মনে করতে বাধ্য করে যে রোজ রাতে আপনার মৃতা মা আপনার বারান্দায় এসে থাকেন, যেমন আজ থেকে 20 বছর আগে করেছিলেন। সেজন্যই আপনি হ্যালুসিনেট করতে শুরু করেন তাকে। ঘরের ভিতরের বাতাস এখনো আগের মতো ভারী হয়ে আছে। আমার সামনের দুজন মানুষ চেয়ে আছেন আমার দিকে। কেমন জানি অস্বস্তি শুরু হয়েছে আমার। এবার বাড়ি ফিরতে হবে, তথাটা নিশ্চয়ই অপেক্ষা করছে। আজ থেকে 10 দিন আগে আপনি আত্মহত্যা করার চেষ্টা করেন, ঠিক সেই সময় থেকেই আপনার মাকে আপনি দেখা শুরু করলেন। আপনি বুঝতে পারলেন যতদিন মা বারান্দায় জেগে আছে আপনার পক্ষে আত্মহত্যা করা সম্ভব হবে না, যেভাবেই হোক মাকে তাড়াতে হবে। অগত্যা আমার সঙ্গে যোগাযোগ করলেন।
কিন্তু চেয়ারের হাতলে ওই দাগগুলো?
মিস্টার সেন সজ্ঞানে নিজেই করেছেন ওগুলো। মা রেগে মেগে কিছু ক্ষতি করতে চাইছেন সেটা প্রমাণ করতে না পারলে মাকে তাড়ানোর অজুহাত জোরালো হবে না, তাই না? আর তাছাড়া ওর ভয়টা আপনারা আর দিয়ার মধ্যেও ম্যানিফেস্ট করে, আপনারাও ভয় পেতে শুরু করেন, দুঃস্বপ্ন আসে বারবার। মায়ের এগেনস্টে মিস্টার সেনের কেস আরো জোরদার হয় তখন। ঘরের ভিতর একটু আগের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে গেছিল দিয়ার। সে ধীর পায়ে এসে দাঁড়িয়েছে ঘরের মাঝে। ভিতরে কি চলছে সে কিছুই বুঝতে পারে না, ঘুম চোখে চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করে। চশমাটা আপাতত ওর চোখে নেই।
কিন্তু এর সমাধান কি? ও তো কাল আমার একই জিনিস করতে পারে।
নিশ্চয়ই পারে। অ্যাক্টর কমেডিয়ান ঐক্যজিৎ সেনকে বাঁচানোর কোনো রাস্তা আমার কাছে নেই। ওর উচ্চাকাঙ্ক্ষা, রুচিবোধ, রসবোধের সঙ্গে ঠিক যতটা খুশি উনি হতে চান তার সঙ্গে ওর ডোপামিন লেভেল পাল্লা দিতে পারে না। আই এম সরি। আর সত্যি বলতে ও লোকটা মরে গেলেও আপনার আমার বিশেষ কিছু যায় আসে না, কিন্তু ছোট্ট ঐক্যকে বাঁচানো যেতে পারে মিসেস সেন। ঐক্যজিতের সামনে গিয়ে দাঁড়ালাম আমি। আচ্ছা, আপনি কখনো ভিক্ষা করেছেন মিস্টার সেন?
ভিক্ষা?
হ্যাঁ। কখনো ভেবে দেখেছেন আপনার কিছু নেই, আপনাকে চেয়ে চিনতে কুড়িয়ে বাড়িয়ে খেতে হয়, অল্প কিছুতে খুশি হন আপনি, ছোট্ট একটা রুটি, পলকা একটা খেলনা, একটা সারা দুপুর ছুটির দিন, কিংবা ধরুন সিফ এইটুকু সফলতা যে আপনি আপনার মায়ের ইচ্ছা পূরণ করেছিলেন?
আমি পারিনি।
পেরেছিলেন।
কে বলল আপনাকে?
জামার ভিতর থেকে একটা কাগজ বের করে ঐক্যজিৎ সেনের দিকে এগিয়ে দিই আমি। এটা ধরুন, আপনার মা আপনার প্রিয় জিনিসে লিখে রেখে গেছিলেন ইচ্ছাটা, একটা জোক। দিয়ার দিকে এগিয়ে যাই আমি, তার কাঁধে হাত রেখে বলি, একটা অঙ্ক যেটা সমাধান করলে দেখা যায় পুত্রের বয়স পিতার চেয়ে বেশি। আপনার মায়ের ইচ্ছা এতেই লেখা আছে। নাম যশ খ্যাতি নয়, এই পৃথিবীর সব বাবা মা তার সন্তানের থেকে এইটুকুই চায়। তোর মৃত্যু যন্ত্রণা শোক যেন আমাকে না বহন করতে হয় কোনোদিন। এতে লেখা আছে, তোকে আমার থেকে বেশি দিন বাঁচতে হবে। ঐক্যজিৎ সেন অবাক হয়ে চেয়েছিলেন আমার দিকে। সেদিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলি, আপনি যখন প্রথম আত্মহত্যার চেষ্টা করেছিলেন তখন আপনার মা প্রথম আপনাকে তার ইচ্ছার কথা জানায় যে আপনাকে আপনার মায়ের থেকে বেশি দিন বেঁচে থাকতে হবে, তার মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। তিনি যতদিন জেগে আছেন আপনি শত কষ্টেও আত্মহত্যা করতে পারবেন না। আপনি ঘটনাটার সঙ্গে সঙ্গে ইচ্ছের কথাটাও ভুলে গেছিলেন, কেবল তাও পূরণ করেছিলেন ইচ্ছাটা। যার রোজ মরে যেতে ইচ্ছে করে সে শুধু মায়ের মুখ চেয়ে কোনোদিন মরতে পারেনি, আজও পারেনি। আপনার থেকে বেশি মায়ের ইচ্ছা কি পূরণ করেছে মিস্টার সেন? অসহায় মানুষটার কাঁধে এবার একটা হাত রাখি আমি। আমাকে একজন বলেছিল, জানেন, আমাদের দুঃখের কথাগুলো বারবার বলতে বলতে সেগুলো নাকি সবার কাছে জোক হয়ে যায়। আপনি জোক বলবেন, দিনের পর দিন বলবেন, মাসের পর মাস বলবেন, তারপর যেদিন আর বলতে ইচ্ছা করবে না সেদিন না হয় দিয়ার দিকে আবার এগিয়ে যাই আমি, হাত রাখি ওর কাঁধে, সেদিন না হয় ওর কাছে আসবেন। আচ্ছা দিয়া, তোমার বাবা তোমার থেকে যদি কিছু চায় তুমি দিতে পারবে?
বাবার জন্য সব কিছু করতে পারি।
ভেবে দেখো, কিন্তু কাজটা একেবারেই সহজ নয়, ভীষণ কষ্ট হবে।
কষ্ট হলেও আমি করব, এখনই বলো।
হাতের কাগজটা দিয়ার দিকে এগিয়ে দিই আমি। এখন কিছু করতে হবে না, তবে জীবনে যদি কোনোদিন খুব বড় দুঃখ হয়, খুব কষ্ট হয়, যদি সব কিছু ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে, তাহলে এই কাগজটা খুলে দেখো। দিয়া কিছুক্ষণ অবাক চোখে চেয়ে থাকে কাগজটার দিকে। আমি তার মাথায় একবার হাত বুলিয়ে উঠে পড়ি। মিস্টার সেনের সামনে এসে দাঁড়াই। তার নীল চোখে এইবার ভোরের আলোর রং লাগতে শুরু করেছে। আপনি নিঃস্ব মিস্টার সেন, আপনি অভিনয় করতে পারেন না, জোকও বলতে পারেন না। এই শুক্রবার, তারপরে শুক্রবার কোথাও কোনো শো নেই আপনার। আপনি একজন ব্যর্থ মানুষ। শুধু এইটুকু সফলতা, এইটুকু শান্তি আপনার। আপনি বেঁচে থাকতে, আপনার মেয়ে স্বেচ্ছায় মরে যাবে না, এইটুকু সুখ নিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন? ঐক্যজিৎ সেনের বাড়ি থেকে যখন বেরোলাম, তখন আমার মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি নামছে। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি, তাও ফিকে সূর্যের আলোয় ভরে গেছে সমস্ত দিক। বহু দূর থেকে ঘন ঘন ঘন্টার আওয়াজ ভেসে আসছে। কোনো পাহাড়ি মন্দির কিংবা গুম্ফা থেকে যেমন শোনা যায় তেমন। জানি না কেন মনে হল তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তথাদা নিশ্চয়ই অপেক্ষা করে আছে। বাড়ি ফিরে কিন্তু ঘরে তথাদাকে দেখতে পেলাম না, কেবল বুদ্ধমূর্তিটা রাখা আছে টেবিলের উপর। এত সকালে গেল কোথায়? নিশ্চয়ই ছাদে। আমি এক ছুটে ছাদে চলে এলাম। আর আসতেই মনটা ভালো হয়ে গেল। ছাদের এক কোণে রেলিং এর উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছেন তথাদা। ভোরের আকাশের দিকে তাকিয়ে কি যেন একটা দেখছেন। আমি তথাদার পাশে গিয়ে দাঁড়ালাম। তিনি আমার দিকে তাকালেন না, কেবল নরম গলায় জিজ্ঞেস করলেন,
তোমার কি সলভ হলো?
হ্যাঁ, আপাতত শুধু একটা প্রশ্নের উত্তর এখনো খুঁজে পাইনি।
সেটা কি?
আপনি এরকম আকাশের দিকে তাকিয়ে কি দেখেন বলুন তো?
তুমি মাটির দিকে তাকিয়ে কি দেখো?
এই ধরুন শহর, মানুষজন, গাড়ি বাড়ি।
মাটির দিকে তাকিয়ে যা দেখো তাই তোমার অধিকার করতে ইচ্ছে করে। গাড়ি দেখলে মনে হয় এমন একটা গাড়ি কিনি, বাড়ি দেখলে মনে হয় এমন একটা বাড়ি আমার থাকলে ভালো হতো, মানুষ দেখলে মনে হয় এমন একটা মানুষের সঙ্গে যদি একটু কথা বলা, আর আকাশের দিকে তাকালে মনে হয় এই কোনো কিছুই আমার না, আমার হবেও না কোনোদিন।
তো তাতে কি হয়েছে?
তাতে বোঝা যায় যা কিছু কোনোদিনও আমার আয়ত্তে আসবে না তাও সুন্দর হতে পারে। যা কিছু আমরা হারিয়ে ফেলেছি, মা বাবা, আদরের দিন, প্রিয় মানুষ, ছোটবেলা, যা মরে গেছে, যা চলে গেছে, আমাদের থেকে অনেক অনেক দূরে, তারা দূরে থেকেও সুন্দর হতে পারে।
কথাটা বলে আমার মাথায় আলতো করে হাত রাখলেন তথাদা।
তোমার এখনো বাবা মায়ের জন্য মন খারাপ করছে?
হ্যাঁ করছে, কিন্তু আগের মতো না।
তাহলে
বাবা মায়ের জন্য মন খারাপ করবে না এমন কোনো দিনও যে আসবে এই আকাঙ্ক্ষা ছেড়ে দিয়েছে।
এভাবেই তথাগত হতে হয়।
আমার মাথার উপর হাতের চাপটা আরেকটু তীব্র হয়েই নিভে গেল। পাশে তাকালাম, কেউ নেই। ছাদের রেলিং ধরে আমি একা দাঁড়িয়ে আছি।
তথাদা, আপনি আপনি কোথায় গেলেন? তথাদা,
যে কোথাও থাকে না সে কোথাও চলে যেতেও পারে না।
কিন্তু আপনাকে যে আমার দরকার হবে তথাদা।
বলেছিলাম না, যা কিছু থাকে আমাদের মধ্যেই থাকে, আমি কোথাও যাচ্ছি না।
কণ্ঠের কম্পন মিলিয়ে গেল হাওয়ায়। তারপর আমি আর ওই নিয়ে মাথা ঘামালাম না, চুপ করে তাকিয়ে থাকলাম আকাশের দিকে। একটু আগে সেই ঘণ্টার ধ্বনি এখানেও শোনা যাচ্ছে। ভোরের আলোয় আশেপাশের কোনো ফ্ল্যাটে সকালের রেওয়াজ শুরু করেছে কেউ, গান ভেসে আসছে মাঝে মাঝে। দূরে, বহু দূরে মন্দিরে মন্ত্র পাঠ করছে কেউ, আর ভোরের আকাশে আলো ফুটতে ফুটতে একটা দুটো করে রাতের নক্ষত্র মুছে যাচ্ছে।
ভিডিওটা বন্ধ করে দেবেন না প্লিজ। আজকের এই বিশেষ গল্পটি লেখা হয়েছে বিখ্যাত আমেরিকান অ্যাক্টর এবং কমেডিয়ান রবিন ম্যাকলরেন উইলিয়ামসকে উৎসর্গ করে। অন্যান্য বেশ কিছু মানসিক অসুস্থতার পাশাপাশি তিনি সিভিয়ার লুই বডি ডিমেনশিয়ায় ভুগছিলেন, যার ফলে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। আপনাদের কাছে গপ্প মিলের একটাই অনুরোধ, আপনি বা আপনার আত্মীয় বন্ধু পরিচিত কেউ যদি মানসিক অশান্তি অসুস্থতার মধ্যে দিয়ে যান, দয়া করে লুকিয়ে রাখবেন না, ডাক্তারের কাছে যান। যোগাযোগ করতে পারেন টেলি মানসের টোল ফ্রি হেল্পলাইন নাম্বারেও, কল 14416 বা 1800-891-4416। প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন টেলি মানস অ্যাপটিও। ভালো থাকবেন, ভালো রাখবেন। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ, আবার আসবো সামনের সপ্তাহে। টিল দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।